exclusively on FusionBD.com.
Guasha. 89.2 FM. সবাইকে স্বাগত জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি এবিসি সকল শ্রোতা বন্ধুদের, কারণ আজকে এবিসি 10 বছরে পা দিয়েছে। আজকে বড়ই আনন্দের দিন, এবং এই আনন্দের দিন এবং বছরের প্রথম কুয়াশাতে যেটা আমরা অন্যান্য আয়োজনও করেছি সেটা হচ্ছে আজকে আমরা শুনবো দ্য বেস্ট অফ এক্স ওয়াইজ। কুয়াশা আপনারা শুনবেন দ্য বেস্ট অফ এক্স ওয়াইজ, অর্থাৎ গত বছরে যে এক্স ওয়াইজ গুলো সবচেয়ে বেশি আপনাদের মধ্যে সাড়া ফেলেছিল সেই এক্স ওয়াইজ গুলো আমরা শুনবো। আসুন তাহলে শুনি। আর আপনাদের সঙ্গে আছি আমি আজিজ শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। ১ সালের ১ জুন সেদিন সন্ধ্যাবেলায় নেপালের রয়্যাল ফ্যামিলি কাঠমান্ডুতে দ্য রয়্যাল প্যালেসে একটা পার্টির আয়োজন করে। রয়্যাল ফ্যামিলির সাথে সম্পর্কিত সবাই, অর্থাৎ রাজ পরিবারের সবাই আর তাদের বন্ধুরাও এই পার্টিতে আমন্ত্রিত ছিল সেদিন। আর পার্টির হোস্ট ছিল নেপালের রাজা বীরেন্দ্র আর রানী ঐশ্বরিয়া, আর বড় ছেলে প্রিন্স দীপেন্দ্র। সেদিন রাতে তার মা, কাজিনরা, রানীর মা দীপেন্দ্রা, তার ছোট বোন প্রিন্সেস শ্রুতি আর তার সব থেকে ছোট ভাই প্রিন্স নীরাজ সবাই এক এক করে পার্টিতে আসতে শুরু করল। হাসি, গান আর ঠাট্টার মাঝে পার্টি জমে উঠতে শুরু করে। কিন্তু এর মধ্যে কেউই জানে না যে আগামী এক ঘন্টার মধ্যে এদের অনেকেই এখানে পড়ে থাকবে মৃত অবস্থায়। এটা এমন একটা ঘটনা যে সারা বিশ্বের রয়্যাল ফ্যামিলির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর আর নিকৃষ্ট। এর পরের দিন শুধু রাজপরিবারের অন্য সদস্যরাই না, বরং তাদের সাথে নেপালের সব সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়েছিল। ফিরে আসি ২০০১ সালের ১ জুনের সন্ধ্যার সেই পার্টিতে। নেপালের রাজার মুকুটের উত্তরাধিকার প্রিন্স দীপেন্দ্র সে পার্টির হোস্ট ছিল। এই পার্টিটা তাদের একটা ফ্যামিলি ট্র্যাডিশন। মাসে অন্তত দুবার হলে পরিবারের সবাই একত্র হয় ছোট্ট একটা গেট টুগেদার। সাধারণত মাসের প্রথম আর তৃতীয় শুক্রবার তারা এই গেট টুগেদার পার্টির আয়োজন করত। তখন রাত ৮টা বাজতে আর মাত্র ৩ মিনিট বাকি। রাজ পরিবারের সবাই উপস্থিত, শুধুমাত্র একজন বাদে, আর সেটা হচ্ছে দীপেন্দ্রর আঙ্কেল ইন্দ্র। ছোট বোন শ্রুতি আর তার স্বামী কুমারকে নিয়ে এসেছিল। দীপেন্দ্র তখন খুব খুশি মনে সবাইকে ড্রিঙ্ক সার্ভ করছিল। সাধারণত এই পার্টির ইনভিটেশন একদম লাস্ট মিনিটে সবাইকে দেওয়া হয়, কিন্তু দীপেন্দ্র তার একটা কাজিনকে প্রায় এক সপ্তাহ আগে থেকে পার্টির কথা জানিয়ে রাখে আর বারবার জিজ্ঞেস করতে থাকে সে পার্টিতে আসবে কিনা। এটা সবার কাছে একটু অন্যরকম লাগলেও তেমন কিছু একটা কেউ মনে করেনি, কিন্তু একসময় মানুষ ঠিকই এর মানেটা বুঝতে পারে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। পার্টির মাঝখানে দীপেন্দ্র সেখান থেকে বের হয়ে যায়। অনেক ইম্পর্টেন্ট একটা মানুষ তার জন্য অপেক্ষা করছে, সেটা তার দাদি। দাদিকে গাড়ি দিয়ে আনতে যেতে হবে। চাইলেই কোনো ড্রাইভারকে তার দাদির বাসায় পাঠানো যায়, কিন্তু দীপেন্দ্র তার দাদির সাথে খুব ঘনিষ্ঠ ছিল। আর এছাড়া পার্টির মধ্যে থেকে বের হয়ে একটু নিরিবিলিতে কিছুক্ষণ ঘুরে আসা যাবে, তাই সে নিজে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে দাদিকে নিয়ে আসতে। এছাড়া তার মাথায় রাজার মুকুটের উত্তরাধিকার হওয়ার একটা চাপ কাজ করছিল, সেটা নিয়েও কিছুক্ষণ একা ভাবতে চাচ্ছিল সে। রাজার মুকুটের উত্তরাধিকার হওয়াটা অন্য সবার কাছে একটা আকর্ষণীয় আর গৌরবময় হলেও তার কাছে এটা খুব একটা সুখকর ছিল না, কারণ রাজা হওয়া মানে সব নিয়ম কানুনের মাঝে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়া। দেবিয়ারি রানা অনেক স্বনামধন্য একটা পরিবারের মেয়ে সে, এমনকি সে দীপেন্দ্রর পরিবার অর্থাৎ নেপালের রাজ পরিবারের চেয়েও ধনী পরিবারের মেয়ে ছিল। দেবিয়ানি নেপালের সর্বশেষ প্রাইম মিনিস্টারের নাতনি। তাদের নেপালের রাজার চেয়ে অনেক বেশি ক্ষমতা আর ঐশ্বর্য ছিল, আর এই জন্য রানীর পরিবারের কেউই তাদের পছন্দ করত না। আর দেবিয়ানির মা নিজেও একটা ধনী এবং খুব উঁচু ইন্ডিয়ান পরিবার থেকে এসেছিল। কিন্তু প্রেম বা ভালোবাসা তো বংশ পরিচয় বুঝে হয় না। একটা মানুষ যখন আরেকটা মানুষের প্রেমে পড়ে তখন শত যুক্তিতর্ক উপেক্ষা করে সে ভালোবাসে, ঠিক সেভাবেই দীপেন্দ্র ভালোবেসে ফেলে দেবিয়ানিকে। কিন্তু দীপেন্দ্রর মা রানী তাদের এই সম্পর্ক কিছুতেই মেনে নেয় না। দেবিয়ানিদের বংশের সাথে রাজার বংশের অনেক ঝামেলা ছিল, একে অন্যের বিপক্ষে কথা বলা যায়। সেই কথা বিবেচনা করে দেবিয়ানিকে নিজের ঘরে বউ করে আনতে কিছুতেই রাজি ছিল না রানী ঐশ্বরিয়া। দীপেন্দ্র তার দাদিকে দাদির বাড়ি থেকে গাড়িতে তুলে নিল এখন তাদের গন্তব্য দেবেন্দ্রদের রাজবাড়ি। গাড়িতে উঠেই তার দাদি তাকে জিজ্ঞেস করে সবাই পার্টিতে পৌঁছেছে কিনা। দীপেন্দ্র জানায় তার বাবা ছাড়া সবাই এসে গেছে। তার বাবা তখন অফিসের কিছু কাজে ব্যস্ত ছিল, তাই কাজ শেষ করেই পার্টিতে জয়েন করবে। বলে রাখা ভালো যে দীপেন্দ্রের দাদি অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানত। সে যখন জানতে পারলো রাজার মুকুটের উত্তরাধিকারী সবচেয়ে বড় রাজকুমার নেপালের প্রাইম মিনিস্টারের নাতির সাথে সম্পর্কে জড়িয়েছে, তখন সে রাশিফল আর গ্রহ নক্ষত্রের কিছু সূত্র নিয়ে পরীক্ষা করে দেখল যে দেবিয়ানি কোনো পুত্র সন্তান জন্ম দিতে পারবে না। এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা না থাকলেও সবাই তার কথাকে ঠিক বলে মেনে নেয়। তাই সে দীপেন্দ্রকে বলে দেবিয়ানির সাথে সব সম্পর্ক শেষ করে দিবে। দীপেন্দ্র এতে কিছুতেই রাজি হয় না। পরিবারের সবার আড়ালে চলতে থাকে দীপেন্দ্র আর দেবিয়ানির সম্পর্ক। সে দাদিকে তার বাড়ির পার্টিতে পৌঁছে দেয়। এবার তার পরিবারের সবাই একত্র হয়েছে তাদের বাড়িতে, তবু তার কাছে কেন জানি খালি খালি লাগছে। বারবার মনে হচ্ছে কি যেন নেই, কি যেন নেই। তার ভালোবাসার মানুষ দেবিয়ানি নেই। গাড়িতে বসে সে দেবিয়ানিকে ফোন দেয়। দেবিয়ানি ফোন ধরে তাকে সেদিন রাতে এক বান্ধবীর বাসায় দাওয়াতের কথা মনে করিয়ে দেয়। কিন্তু দীপেন্দ্র জানে তাদের বাড়িতে ট্র্যাডিশনাল ফ্যামিলি গেট টুগেদার থাকায় সে কিছুতেই সেখান থেকে আসতে পারবে না। এটি শুনে দেবিয়ানি একটু রাগ হয়ে যায়। রাগের মাথায় সে দীপেন্দ্রকে কিছু কথা শুনিয়ে ফোন রেখে দেয়। রাজকুমার দীপেন্দ্র ফিরে যায় রয়্যাল প্যালেসে তার পরিবারের মাঝে পার্টিতে। পরিবারের সবার মধ্যে দীপেন্দ্র শুধুমাত্র তার কাজিন পারাসের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ। তাদের দুজনের বয়স কাছাকাছি হওয়ার কারণে হয়তো তারা ঘনিষ্ঠ। একটা ড্রিঙ্ক হাতে নিয়ে সে চলে যায় পারাসের কাছে। পারাসের অনেক ক্রিমিনাল রেকর্ড আছে। সে একবার মদ খেয়ে গাড়ি চালাবার সময় রাস্তায় দুজন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। সেই দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায়। তারপর একদিন কাঠমান্ডুর একটা নাইট ক্লাবে সে একজনকে গুলি করেছিল, কিন্তু আইন পারাসের কাছে যাওয়ারও কোনো সাহস পায়নি। মানুষ খুন করেও সে ছাড়া পেয়ে যায়। কেউ এই ব্যাপারে তাকে কোনো জিজ্ঞাসাবাদও করেনি। ক্রিমিনাল চার্জ তো দূরের কথা। পারাসের সাথে কথা বলতে বলতে দীপেন্দ্রের ড্রিঙ্কের পরিমাণ আরও বেড়ে যেতে থাকে। তারা দুইজন দীপেন্দ্রের বিয়ে প্রসঙ্গে কথা বলতে শুরু করে। দেবিয়ানিকে বিয়ে করার পরিকল্পনা সে পারাসকে জানায়, কিন্তু পারাস বলে যে এই বিয়েতে তাদের পরিবারের কেউই রাজি হবে না। দীপেন্দ্র জানায় তার মাথায় একটা বুদ্ধি আছে, কিন্তু সেটা কি তা সে বলে না। দীপেন্দ্র এখন প্রায় মাতাল অবস্থায়। তার ছোট বোন শ্রুতির স্বামী কুমার অনেকক্ষণ ধরেই তাকে লক্ষ্য করছে। দীপেন্দ্র পারাসের সাথে পুল খেলতে শুরু করে। কিছুক্ষণ খেলার পর সে পাশের একটা সোফাতে বসে আরো কিছু ড্রিঙ্ক শট আনার নির্দেশ দেয়। শুধু তাই না, সিগারেটে ভর্তি গাঁজাও তার জন্য আনতে বলে। দীপেন্দ্র যে রুমে ছিল সেখানে তার মা বাবা কেউই ছিল না, তাই সেখানে বসে স্মোক করতে তার কোনো সমস্যা নেই। আশেপাশের কেউ এতে কিছু মনে করবে না। তাদের কাছে এই দৃশ্য খুবই স্বাভাবিক। নিজের পরিবারের প্রতি যেন দীপেন্দ্র এক ধরনের রাগ হতে শুরু করে। সে তার হাতের সিগারেট, মানে যেটার মধ্যে গাঁজা ভর্তি ছিল, সেটা নিয়ে চলে যায় মেইন বলরুমে, যেখানে রাজ পরিবারের সব বড়রা উপস্থিত ছিল। 29 বছর বয়সী আর পরবর্তী সম্ভাব্য রাজা হওয়া সত্ত্বেও তার এরকম আচরণ কিছুতেই গ্রহণযোগ্য না। সেখানে বড়রা একটু আড় চোখে তাকালেও কেউ কিছুই বলে না। আসলে তারা কেউই বুঝতে পারেনি যে দীপেন্দ্রের মানসিক আর শারীরিক অবস্থা তখন খুব খারাপ পর্যায়ে। সে ঠিক মতো দাঁড়িয়েও থাকতে পারছিল না। তাকে এই অবস্থায় দেখে তখন তার কাজিন পারাস আর কয়েকজন মিলে তাকে ধরে নিয়ে যায় শোবার ঘরে শুয়ে দিয়ে আসে। তাদের সাথে প্রিন্সেস শ্রুতির স্বামী কুমারও ছিল। পারাস যখন দীপেন্দ্রের কাছে তার বেল্টের সাথে বেঁধে রাখা বন্দুকটা নিতে চায়, তখন সে মানা করে। কুমারের মনে হয় দীপেন্দ্রের এই পুরোটাই একটা ভান বা নাটকের অংশ। পারাস সিগারেটের বক্স খাটের পাশে টেবিলে রাখার সময় সেখানে একটা খোলা ড্রয়ার দেখতে পায়। ড্রয়ারে ছিল দুটো পিস্তল আর গুলি। এটাকেও এড়িয়ে যায় সে। একজন প্রিন্সের কাছে এগুলো তো থাকতেই পারে। অন্যদিকে দীপেন্দ্র এত তাড়াতাড়ি পার্টি থেকে চলে যাওয়াটা কারোই নজরের আড়াল হয়নি। তার মামা মহেশ্বরা সিং কিছুটা অবাক হয়, কারণ সে যখন পার্টিতে এসেছিল তখন দীপেন্দ্র একদম স্বাভাবিক ছিল। তার সাথে খুব হাসি খুশিভাবে কথাও বলেছে। তাহলে হুট করে কি হল? দীপেন্দ্র নিজেই তাকে বাড়ি নিয়ে গিয়ে ড্রিঙ্ক সার্ভও করেছিল। রাজ পরিবারের সবাই জানে যে দীপেন্দ্র খুব ভালোভাবেই তার ড্রিঙ্ক সামলাতে পারে। এর আগে কোনো পার্টিতে অনেক ড্রিঙ্ক করেও সে একদম স্বাভাবিক ছিল। কখনোই অন্যদের মতো মাতাল হয়ে কোনো উল্টো পাল্টা আচরণ করেনি। তবে আজ হুট করে তার কি হলো? খুব
ফ্রাইজ।
দীপেন্দ্র পার্টি থেকে চলে যাওয়ার প্রায় এক ঘন্টা পর তাকে দেবিয়ানি ফোন করে। তখন সে একদম ঘুমন্ত অবস্থায়। কয়েকবার ফোন দেওয়ার পর তার ঘুম ভাঙে, কিন্তু ঠিক পুরোপুরি ঘুম ভাঙেনি। ফোন ধরে ঠিক মতো কথা বলতে পারে না দীপেন্দ্র, যেন একটু ঘোরের মধ্যে আছে সে। অন্যদিক থেকে দেবিয়ানি তার এই অবস্থা দেখে অনেক ঘাবড়ে যায়। দীপেন্দ্র কিছু না বলে ফোন কেটে দেয়। দেবিয়ানি আরো কয়েকবার ফোন দেয়, কিন্তু সে ফোন ধরে না। পরে দেবিয়ানি রাজবাড়ির সিকিউরিটিকে ফোন দিয়ে বলে যে প্রিন্স দীপেন্দ্র খুব অদ্ভুত আচরণ করছে, হয়তো তার কোনো সমস্যা হয়েছে অথবা সে কোনো বিপদে পড়েছে। তারা যেন দীপেন্দ্রের রুমে গিয়ে একটু দেখে আসে। তার কথা মতো সিকিউরিটি গার্ডরা দীপেন্দ্রের রুমে যায় সে ঠিক আছে কিনা সেটা দেখতে। গিয়ে দেখে সে বিছানায় ঘুমোচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। নিশ্চিত হওয়ার জন্য একজন সিকিউরিটি তাকে ডাক দেয়, আর ঘুম থেকে উঠেই সে দৌড়ে বাথরুমে চলে যায়। তারপর বমি করতে শুরু করে। অন্যদিকে মূল ভবনে তখনও পার্টি চলছে। রানী তার বান্ধবীদের সাথে বসে ড্রিঙ্ক করছিল, ঠিক তখনই রাজা এসে যোগ দেয় তাদের সাথে। কিছুক্ষণ পরে একজন সিকিউরিটি এসে রাজাকে জানায় ক্রাউন প্রিন্স অর্থাৎ তার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, সম্ভবত অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্ক করার জন্য। দুজনকে তার সেবার জন্য পাঠানো হয়েছে। দীপেন্দ্র হাত মুখ ধুয়ে এসে তার রুমে বসে। তার সেবায় যে দুজনকে পাঠানো হয়েছিল সে তাদের চলে যেতে বলে। রাজপরিবারের বড় ছেলে হওয়াতে তার অনেক বিধিনিষেধ আর নিয়ম মেনে চলতে হয়, পরিবারের অনেক দায়ভার তাকে নিতে হয়। তার কাঁধেই সব দায়িত্ব, সবকিছু মিলিয়ে তাকে সব সময় অনেক চাপের মুখে থাকতে হতো। এই জন্য ডাক্তার তাকে অ্যান্টি ডিপ্রেসেন্টসও দিয়েছে। অ্যান্টি ডিপ্রেসেন্টস জাতীয় ওষুধ খুব বেশি খাওয়া ঠিক না হলেও দীপেন্দ্র যখনই খুব স্ট্রেসের মধ্যে থাকত তখনই তার ওষুধ খাওয়া লাগত। রাজপরিবারের বড় ছেলে হওয়াটা তার জন্য কখনোই সুখকর ছিল না। অন্য সব সাধারণ পরিবারের মতো সে বড় হয়নি, অন্য সাধারণ ছেলেদের মতো ছিল না তার শৈশব। ছোটবেলায় দীপেন্দ্র খুব চটপটে আর দুষ্ট প্রকৃতির ছিল, তখন থেকেই তার বুদ্ধি অনেক ভালো। কেউ কখনো কোনো কাজে বা কথায় তাকে হারাতে পারেনি, সে সবসময় এক ধাপ এগিয়ে থাকতো সবকিছুতে। 16 বছর বয়সে প্রিন্স দীপেন্দ্র তার বাবার মতো ইংল্যান্ডের ইটন কলেজে ভর্তি হয় তার উচ্চ মাধ্যমিক পড়ালেখা শেষ করবার জন্য। সেখানে পড়ার সময় দীপেন্দ্র ক্যারাটে ক্লাসে ভর্তি হয়ে যায়। আস্তে আস্তে সে ক্যারাটেতে অনেক ভালো করতে শুরু করে। তারপর একদিন সে তাদের দলের ক্যাপ্টেন হয়ে যায়। সে কখনো কোনো ম্যাচে হারেনি। 1990 সালে নেপালের কাঠমান্ডুতে একটা অর্থনৈতিক সমস্যার কারণে ভয়ঙ্কর দাঙ্গা লাগে। সবাই খুব ক্ষিপ্ত হয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে। তখন দীপেন্দ্রর মা রানী আশরিয়া তাকে ইংল্যান্ড থেকে নেপালে ফিরে আসার আদেশ দেয়, কারণ তার মায়ের মনে হয়েছিল যে তার স্বামী অর্থাৎ রাজা বীরেন্দ্র অতিরিক্ত ক্ষমতা দেখাতে গিয়ে এইরকম ঝামেলার সৃষ্টি হচ্ছে। তাই সে চাচ্ছিল দীপেন্দ্র যেন দেশে ফিরে এসে তার বাবার কাছ থেকে রাজার মুকুট নিয়ে সে নিজেই সিংহাসনে বসে। কিন্তু রানী আশ্বরিয়া জানত না যে দীপেন্দ্র তার বাবাকে কতটা সম্মান করে আর ভালোবাসে। সে কখনোই তার বাবার সাথে এরকম করবে না। ইংল্যান্ড থেকে সে তার মাকে জানায় যে এরকম কথা আর কখনো শুনলে সে কিছুতেই আর দেশে ফিরে আসবে না। এই ঘটনার পরে রানী বীরেন্দ্র তার দেশে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার প্রথম ধাপ নেয়। দীপেন্দ্রের বয়স তখন মাত্র 19 বছর। সম্পর্কে রানী আশ্বরিয়ার ভাগ্নি হয় সুপ্রিয়া শাহ। দীপেন্দ্র সুপ্রিয়াকে খুব পছন্দ করত, সে তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বয়স কম হওয়াতে তার মা বিয়েতে বাধা দেয়। এটা নিয়ে আর কিছু বলে না দীপেন্দ্র। এরপর সে যোগ দেন মিলিটারিতে। সেখানেও সে তার কাজ বা চাকরির প্রতি অনেক বেশি সচেতন ছিল, সে কোনো রকম ভুল করত না। এরপর ইংল্যান্ডে সে থাকতে শুরু করে। 1995 সালে ইংল্যান্ডে দীপেন্দ্রের সাথে পরিচয় হয় দেবিয়ানি রানার। ব্যাস সেখান থেকেই সবকিছু শুরু। বলা যায় প্রথম দেখাতেই দীপেন্দ্র ভালো লেগে যায় দেবিয়ানিকে। কিন্তু দেবিয়ানিকে রাজি করানো দীপেন্দ্রের জন্য খুব সহজ ছিল না। অনেক ছলাকলা করার পর দেবিয়ানি দীপেন্দ্রের প্রস্তাবে রাজি হয়। তারা আগে থেকে জানত যে তাদের পারিবারিক ঝামেলার কারণে এই সম্পর্ক কেউ মেনে নেবে না, কিন্তু তারপরেও তারা আলাদা হয়ে যায়নি। কাউকে কিছু না জানিয়ে তাদের সম্পর্ক চলতে থাকে, কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না। কয়েক বছর পর নেপালের কাঠমান্ডুর সবাই জেনে গেল ক্রাউন প্রিন্স দীপেন্দ্র আর দেবিয়ানি রানা সম্পর্কের কথা। রাজপরিবারের সবাই জানেনি দীপেন্দ্র তাদের নির্দেশ অমান্য করে দেবিয়ানিকে বিয়ে করবে। সবাই পুরোপুরি নিশ্চিত না হলেও কিছুটা ধারণা করতে পেরেছিল, কিন্তু এতে সবার ঘাবড়ে যাবার কিছু নেই। তার মা চাইলেই তাকে পরিবার থেকে বের করে দিতে পারে, এতে তাকে কেউ আটকাবে না। এবার ক্রাউন প্রিন্স দীপেন্দ্র একটু চিন্তায় পড়ে যায়। যদি সত্যি সত্যি তাকে রাজপরিবার থেকে বের করে দেয়া হয় তবে সে অনেক সমস্যায় পড়ে যাবে। অন্যদিকে সবাই আজকে পার্টিতে তার আচরণ দেখতে পেরেছে, তাই সবাই তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল। তার বাবা পরিবারের মুরব্বীদের সাথে কথা বলার সময় জানায় যে সামনের রবিবার তার ছেলের সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে বসবে। কিন্তু তখন দীপেন্দ্রর মাথায় চলছিল অন্য কিছু। সেদিন রাতে দীপেন্দ্রর মাথায় কি চলছিল তা কেউ জানে না। ফ্রেশ হয়ে উঠে সে দেবিয়ানিকে ফোন করে। দেবিয়ানি ততক্ষণে তার চিন্তায় অস্থির হয়ে পড়েছে। সে তাকে আশ্বাস দেয় যে তার কিছুই হয়নি। ঘুমোতে যাবার কথা বলে দীপেন্দ্র দেবিয়ানির ফোন রাখে। কিন্তু সে কি আসলেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল? খুব ছোটবেলা থেকেই দীপেন্দ্রর একটা জিনিস খুব পছন্দের, আর সেটা হচ্ছে পিস্তল। সে পিস্তল খুব ভালোবাসত। 8 বছর বয়সে তার জন্মদিনে সে প্রথম একটা পিস্তল উপহার হিসেবে পায় তার বাবার কাছ থেকে। এরপর থেকে তার পিস্তল সংগ্রহ শুরু হয়। এত বছর পর এসে তার কাছে অনেকগুলো পিস্তল আর গুলি রয়েছে। ব্যক্তিগত পিস্তলগুলো সে সবসময় তার রুমেই রাখে। এছাড়াও তার আছে রাজবাড়ির সংগ্রহশালার চাবি, যেটা সবসময় তার কাছে থাকে। সে চাইলেই যখন ইচ্ছে তখন সেখানে যেতে পারে। শুধু তাই না, সে নিজে একটা অসাধারণ পিস্তলের ডিজাইনও বানিয়েছে। প্রায় প্রতি রাতের বেলা প্রিন্স দীপেন্দ্র তার বন্দুক নিয়ে রাজবাড়ির পাশের খোলা জায়গায় চলে যেত ফাঁকা গুলি করতে। এটা তার এমনি একটা শখ ছিল। সবাই দীপেন্দ্রের এই স্বভাবের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাই রাতের বেলা গুলির আওয়াজ কারো কাছেই অস্বাভাবিক কিছু মনে হতো না। রাত বেশি হয়নি, রাজবাড়িতে পার্টি তখনও চলছে। রাজা এবার বার আর পুলের রুমে এসে সেখানকার সবার সাথে কথা বলতে শুরু করে। আর অন্যদিকে দীপেন্দ্র তখন নিজেকে তৈরি করছে। একটা কালো বড় ব্যাগে অন্ধকারের ভেতর সে অনেক কিছু নিল, একটা পিস্তলও ছিল সাথে। তারপর সে ব্যাগ হাতে নিয়ে বের হয়ে পড়ল রুম থেকে। একজন সিকিউরিটি গার্ড তার সাথে যেতে চাইলে সে তাকে বাধা দেয়। সে ব্যাগ হাতে নিয়ে পার্টির দিকে রওনা দেয়। তখন কি চলছে তার মাথায় তা কিন্তু কেউ জানে না, আর কেউ কখনো চিন্তাও করতে পারেনি। রাজা বীরেন্দ্র তখনও পার্টিতে সবার সাথে সে গল্প করছে, জানতে চাচ্ছে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বা কারো কিছু লাগবে কিনা। পার্টির সবাই জানে যে প্রিন্স দীপেন্দ্র অসুস্থতার কারণে তার রুমে ঘুমিয়ে আছে। দীপেন্দ্র রুমের বাইরে বাগানের এক পাশে তার ব্যাগটা রাখে, তারপর সেখান থেকে 2টা পিস্তল বের করে তার 2 হাতে নেয়। আর এরপরে ঢুকে পড়ে দীপেন্দ্র পার্টিতে। তার পরনে মিলিটারি পোশাক আর 2 হাতে 2টা পিস্তল। তাকে দেখে সবাই প্রথমে ভাবে যে হয়তো সে সবাইকে তার ক্ষমতা বা শখের বন্দুক দেখাতে সেগুলো হাতে করে নিয়ে এসেছে। আর মিলিটারি পোশাক পরেছে যেন হাতের বন্দুকের সাথে তার পোশাক মানিয়ে যায়। সে কারোর সাথে কোনো কথা না বলে সোজা চলে যায় সেখানে, যেখানে তার বাবা দাঁড়িয়ে কিছু বন্ধুদের সাথে কথা বলছিল। সে তার বাবার সামনে গিয়ে দাঁড়াতেই রাজা তার পোশাক দেখে জিজ্ঞেস করে, এই পোশাক পরে আসার মানে কি? সে কোনো উত্তর না দিয়ে ডান হাতের বন্দুকটা তুলে নিয়ে সবার সামনে তার বাবাকে গুলি করে। এই দৃশ্য দেখে সবাই ঘাবড়ে যায়। কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারে না। দীপেন্দ্র উপরে আরো কিছু ফাঁকা গুলি করে ডান হাতের বন্দুকটা মাটিতে ফেলে দেয়। এরপর সে কিছুক্ষণ রুমের মধ্যে দাঁড়িয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে। পুরো পার্টি তখন নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। দীপেন্দ্র রুম থেকে চলে যায়, আর সাথে সাথে সবাই দৌড়ে এসে রাজা বীরেন্দ্রকে ধরে তার রক্তপাত বন্ধ করার চেষ্টা করে। এদিকে পাশের রুমে রানী ঐশ্বরিয়া তার বান্ধবীদের সাথে বসে কথা বলছিল। দীপেন্দ্র তার নিজের বাবাকে গুলির খবর সে কিছুই জানে না। সেই মুহূর্তে গুলির শব্দ শুনলেও সেটাকে তারা পাত্তা দেয় না, কারণ প্রায় রাতেই দীপেন্দ্র ফাঁকা গুলি করে, এটা সবাই জানে। দীপেন্দ্র তার বাবা দা কিং বীরেন্দ্রকে গুলি করার পর আবার বাইরে বাগানে তার ব্যাগের কাছে আসে। সেখান থেকে সে এবার একটা পিস্তল আর একটা M16 অটোমেটিক মেশিন গান নিয়ে আবার পার্টিতে ঢুকে। সেখানে সবাই বীরেন্দ্রকে নিয়ে হইচই করছে, কিন্তু কেউ এটা চিন্তাও করতে পারেনি যে দীপেন্দ্র আবার বন্দুক নিয়ে ফিরবে। সে আবার তার বাবার কাছে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে আবার তার বাবাকে গুলি করবে। এর আগের বার কেউ কিছু না বললেও এবার রাজার ছোট ভাই প্রিন্স নরেন্দ্র তাকে বাধা দেয়। এটা শুনে রেগে যায় দীপেন্দ্র। কোনো রকম চিন্তা না করে সে তার চাচা নরেন্দ্রকে গুলি করে বসে। তার সাথে সে আরেক চাচাকেও গুলি করে মারে। গুলি করার পর তার স্ত্রী সর্দা তার পাশে গেলে দীপেন্দ্র তাকেও গুলি করে। ঠিক তখন প্রিন্সেস শ্রুতির স্বামী কুমারের মনে পড়ে গত বছরের একটা ঘটনার কথা। 2000 সালের এক সন্ধ্যায় দীপেন্দ্র তার সব ভাই বোন আর কাজিনদের নিয়ে একটা রুমে বসে গল্প করছিল। তখন হুট করে দীপেন্দ্র বলে ওঠে, যেভাবেই হোক সে দেবিয়ারিকে বিয়ে করবেই, আর বিয়েতে যে তার সাপোর্টে থাকবে না তাকে সে মেরে ফেলবে। তখন কেউ এই কথাটা খুব একটা গুরুত্ব সহকারে নেয়নি, কিন্তু এখন তার মনে হতে থাকে যে দীপেন্দ্র সেদিন রাতে কোনো কিছুই মজা করে বলছিল না। কিছুক্ষণ পর সে কুমারকে গুলি করে। রাজবাড়ি থেকে এতবার গুলির শব্দ শুনে সিকিউরিটি গার্ডরা এবার কিছুটা শঙ্কিত হল, তবে এবার বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দীপেন্দ্র এবার বন্দুক তাক করে তার বোন প্রিন্সেস শ্রুতির দিকে, চারবার গুলি করে তাকে, সেখানেই মারা যায় শ্রুতি। সিকিউরিটি বুঝতে পারে যে ভিতরে কিছু একটা হচ্ছে, তারা এবার পুরো সিকিউরিটি ইউনিটকে ভেতরে আসতে বলে। রাজা বীরেন্দ্রের তখনও জ্ঞান আছে, সে তার পাশেই পড়ে থাকে একটা বন্দুক হাত দিয়ে ধরার চেষ্টা করে নিজের বিদ্রোহী ছেলেকে গুলি করে মেরে ফেলে এই ঘটনা এখানে শেষ করে। কিন্তু তার আগেই দীপেন্দ্র আবার এই রুমে চলে আসে, এবার সে আরো কয়েকবার তার বাবাকে গুলি করে এবং সেখানে মারা যায় তার কিং বীরেন্দ্র। অনেক রাত হয়ে যাওয়াতে পার্টিতে খুব ক্লোজ ছাড়া আর বাকিরা সবাই যার যার বাসায় চলে গেছে অনেক আগে, আর যারা যায়নি তাদের মধ্যে অধিকাংশই আর কখনো তাদের বাড়িতে ফিরতে পারেনি। শুধুমাত্র একজন ডক্টর রাজীব শাহ, যিনি এই হত্যাযজ্ঞ থেকে একদম সুস্থভাবে পালিয়ে বের হতে পেরেছিল। অন্যদিকে সিকিউরিটি ইউনিট বাড়ির ভেতর ঢুকতে পারছিল না, কারণ দীপেন্দ্র ভেতর থেকে সব দরজা বন্ধ করে দিয়েছিল। দীপেন্দ্র তার কাজিন পারাসের দিকেও বন্দুক তাক করে, কিন্তু অনেকক্ষণ কে যেন মনে করে তাকে আর গুলি করে না। রুম থেকে বের হয়ে বাগানের দিকে যায় সে, আর তার পিছিয়ে পিছিয়ে তার মা দৌড়ে যেতে থাকে তাকে থামানোর উদ্দেশ্যে। সিকিউরিটি ইউনিট ততক্ষণে মূল ভবনে পৌঁছে গেছে, তারা সাথে সাথে আহতদের নিয়ে হাসপাতালে পাঠাতে শুরু করে। রানী আর তার ছোট ভাই তার দিকে দৌড়ে যায় তাকে বোঝানোর জন্য, কিন্তু এতে করে তাদের বিপদ তারা নিজেরাই ডেকে আনে। দীপেন্দ্রকে থামাতে গেলে সে প্রথমে গুলি করে তার ছোট ভাইকে, তারপর নিজের মাকে। এরপর সে অনেকক্ষণ মাটিতে বসে কাঁদতে থাকে। সেদিন তার চিৎকার সবাই শুনেছিল, কিন্তু কেউ তার কাছে আসেনি। সব সময় তার কাছে থাকা মানুষগুলো কেউ কেউ মৃত আর কেউ কেউ হাসপাতালের পথে। তারপর হাতের পিস্তল তাক করলো সে তার নিজের কপালে, দ্বিতীয়বার চিন্তা না করেই গুলি চালিয়ে দিল নিজের মাথায়। আত্মহত্যা। নেপালের ক্রাউন প্রিন্স দীপেন্দ্র শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। শুধুমাত্র তার ভালোবাসার মানুষ দেবিয়ানি রানার সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য পরিবারের কেউ রাজি ছিল না বলে। দুইটি বংশের মাঝে কিছু ঝামেলার কারণে নেপালের পুরো রাজ পরিবারকে সেদিন গুলির মুখে প্রাণ দিতে হয়েছিল। কুয়াশা, আপনারা শুনছেন 2018 সালের দ্য বেস্ট অফ এক্স ফাইলস, আর আপনাদের সঙ্গে আছি আমি আদেশ আমি। জিল মেকার একজন আইরিশ মহিলা ছিলেন, বয়স 29। তার জন্ম 1982 সালের 30 অক্টোবর আয়ারল্যান্ডের ড্রোগেরা শহরে। মা বাবা এক ভাই আর এক বোনের ছোট্ট একটি পরিবার। বাবা মায়ের খুব আদরের মেয়ে ছিল, ছোটবেলা থেকেই খুব চঞ্চল স্বভাবের, নানা দুষ্টুমি দিয়ে পুরো ঘর মাতিয়ে রাখাই ছিল তার কাজ। এছাড়া খুব বন্ধু সুলভ ছিল জিল, স্কুলে কলেজে সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার। হাসি খুশি মেয়েটার কাছে সবাই ছিল তার বন্ধু, সবাইকে সে বিশ্বাস করত চোখের পলকে। 9 বছর বয়সে জিলের বাবা চাকরির সুবাদে পরিবার সহ চলে আসে অস্ট্রেলিয়াতে। সেখানে পার্থ শহরে থেকে প্রাইমারি এবং হাই স্কুলের পড়াশোনা শেষ করে। তারপর আবার পরিবার সহ আয়ারল্যান্ডে ফিরে গিয়ে সেখানকার ইউনিভার্সিটি কলেজ ডাবলিন বিশ্ববিদ্যালয় থেকে বিএ শেষ করে এবং আইরিশ ন্যাশনাল ব্রডকাস্টারে কিছুদিন কাজ করে। 2008 সালে ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে দেখা হয় টম মেহারের সাথে। জিল আর টম দুজনে ছিল একই প্রকৃতির, প্রাণবন্ত, হাসি খুশি আর খুব মিশুক স্বভাবের, তাই দুজনের মনের মিল হতেও বেশি দিন সময় লাগেনি। ভালোবেসে 1 বছরের মাথায় তাদের বিয়ে করে ফেলে। তাদের বিয়ে হয় ড্রোগেডার সেন্ট পিটার্স চার্চে। পুরোহিত ফাদার অলিভার ডিভাইন তাদের বিয়ে পড়েন। 2009 সালে স্বামী সহ আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়াতে বসবাস শুরু করে জিল। সেখানকার রাজধানী এবং সবচেয়ে জনপ্রিয় শহর মেলবোর্নে সেটেল হয়। কিছুদিন পরেই অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন অর্থাৎ এবিসি তে শুরু করে তার চাকরি জীবন। সেখানে প্রশাসনিক কাজ ছাড়া বিশেষ অনুষ্ঠানে অনিয়ারে তাকে শোনা যেত 774 এবিসি মেলবোর্ন রেডিও স্টেশনে। সহকর্মীদের সাথে সে খুব সহজে মিশে যায়। পুরো অফিস জুড়ে সবাই ছিল তার বন্ধু। কারোর সাথে রাগ করা তার স্বভাবই ছিল না। কখনো কখনো কারোর সাথে ঝগড়া করতে দেখা যায়নি তাকে। সবার সব কাজে সাহায্য করত সে। খুব অল্প সময়ে জিল খুব জনপ্রিয় হয়েছে। সবার চোখের মনি ছিল সে। পুরো অফিসটা যেন খালি খালি মনে হতো তাকে ছাড়া। পারিবারিক বা ব্যক্তিগত কোনো ঝামেলা ছিল না। খুব হাসি খুশি থাকতেন সব সময়। নিজের কাজকে অনেক বেশি ভালোবাসতেন জিল। অফিসে খুব ভালো ভালো বন্ধুও তৈরি হয়ে গেল তার খুব অল্প সময়ে। প্রতিদিন অফিসে এসে তাদের নিয়ে আড্ডা দিতে চলে যেতেন বারে অথবা নাইট ক্লাবে। মাঝে মাঝে তাদের আড্ডায় জিলের সামনে টম মেজারও এসে যোগ দিতেন। জিলের সাথে সবাই টম মেজারকে খুব পছন্দ করত, কারণ টমও ছিল জিলের মতোই হাসি খুশি আর বন্ধু সুলভ, বরং সে ছিল আরো ঠান্ডা মেজাজের। এর মধ্যেই জিল মেজারের পরিবার আয়ারল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার পার্থ শহরে চলে আসে। তার বাবা এখানে এসে আবার চাকরি করা শুরু করে। সেখানে তার বাবা ছোট্ট একটি বাড়িতে থাকত। বাড়ির বাগান ভর্তি ছিল নানা ফুলের গাছ। জিল প্রায় সেখানে চলে যেত তার বাবা মায়ের সাথে দেখা করতে। সময় পেলে তার মা বাবাও চলে আসতো তার মেয়ের সাথে কিছুদিন থেকে যেতে। বাবা মেয়ের খুব মিল ছিল। তারা প্রতিদিন সকালে উঠেই একসাথে চলে যেত মর্নিং ওয়াকে, আবার বিকেলের দিকে একটু পার্কে ঘুরতে বের হতো অথবা কোথাও বসে কফি খেয়ে নিত। তার বাবা ছিল তার বেস্ট ফ্রেন্ড, আর জিল দেখতেও ছিল অপরূপ সুন্দরী। ঘোরাঘুরির খুব নেশা ছিল তার। প্রায় চলে যেতেন বিভিন্ন জায়গায় ক্যাম্পিং এ, কখনো পাহাড়ে, কখনো গভীর কোনো জঙ্গলে, অথবা কখনো গভীর নীল কোনো নদীর তীরে, কখনো বন্ধুদের সাথে, আবার কখনো স্বামীকে নিয়ে। নিজের জীবনকে খুব ভালোবাসতেন জিল, তাই এর প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাইতেন তিনি। তার কাছে প্রতিটা দিন যেন আলাদাভাবে সুন্দর লাগত। সব মিলিয়ে অনেক সুখে দিন কাটাচ্ছিলেন জিল মেজার। কিন্তু এক রাতে তার ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত পরিণতি দেখে শুধু তার কাছের মানুষই না, আটকে উঠে পুরো দেশের মানুষ। সবার মনের ভেতর ভয় ঢুকে যায়, কেননা জিলের মতোই শহরে স্বাধীনভাবে চলাফেরা করছে সব নারী। প্রতিদিন কাজ শেষে বারে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু রিফ্রেশমেন্ট বা বন্ধুদের সাথে আড্ডা, কিন্তু সেখান থেকে বাড়ি ফেরার পথে আবার কাকে কখন সেই নিষ্ঠুর হাইনার শিকার হতে হবে কে জানে। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে বাবার স্ট্রোকের কথা শুনে সব কিছু ফেলে ছুটে চলে যায় বাবার কাছে। সেখানে থেকে তার বাবার দেখাশোনা করে বেশ কিছুদিন। তার বাবা সুস্থ হয়ে যাওয়ার পর সে আবার ফিরে আসে তার শহরে। বাবা মায়ের খুব আদরের মেয়ে ছিল জিল। যদি তারা জানত যে তার মেয়ে তার নিজের শহরে ফিরে এভাবে হত্যার শিকার হবে, তাহলে হয়তো তাদের মেয়েকে তারা কখনোই যেতে দিত না। 2012 সাল 21 সেপ্টেম্বর অফিস শেষ করে প্রতিদিনের মতোই তার সহকর্মীদের সাথে ব্রান্সউইক গ্রিন বারে যায় ড্রিঙ্ক আর কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার জন্য। সেখান থেকে টম মেগাকে সে ফোন দেয় তাদের সাথে আড্ডায় যোগ দেওয়ার জন্য। কিন্তু টম তখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিল আর তার ফোনটা সাইলেন্ট থাকায় জিলের ফোন ধরতে পারেনি। আড্ডা শেষ করে জিল সেখান থেকে বাসার উদ্দেশ্যে বের হয় রাত 1:30টার দিকে। রাত হয়ে গিয়েছে দেখে তার এক বন্ধু তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে। কিন্তু বাড়ি থেকে বাসা খুব বেশি দূরে না হওয়ায় জিল মানা করে দেয়। সে বলে 500 মিটার, এই তো কয়েক মিনিটের রাস্তা মাত্র, আমি একাই যেতে পারবো। এই বলে সে বেরিয়ে যায়। হেঁটে যাওয়ার পথে সে তার ভাই মাইকেল ম্যাকিয়নের সাথে ফোনে কথা বলে। তাদের কথার বিষয়বস্তু ছিল তার বাবার স্বাস্থ্য নিয়ে। কয়েক মিনিট কথা বলে ফোন রেখে দেয় আর ঘটনাটা ঘটে তার কিছুক্ষণ পরেই। ঘরে জিলের সামনে মাঝরাতে ঘুম থেকে উঠে জিলকে বাসায় না দেখতে পেয়ে বেশ চিন্তিত হয়ে যায়, কারণ সে কখনো এত রাত করে বাসায় ফেরে না। ফোনে কল করার চেষ্টা করে কিন্তু সেটি বারবার বন্ধ দেখায়। টম মেজারের বাসা থেকে বের হয়ে যায় জিলের খোঁজে। বাসার আশেপাশে, বারের চারপাশে, সাবওয়েতে, এমনকি আশেপাশের সব রেস্টুরেন্টেও খোঁজ নেয়। জিলের সাথে থাকা আর তার সব বন্ধুদের সবাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে জিল তাদের বাসায় গিয়েছে কিনা, কিন্তু না, সবাই জানায় সে বাড়ি থেকে বাসার উদ্দেশ্যে বের হয়েছিল। তারপর অনেক খোঁজাখুঁজি আর সবাইকে ফোন দেওয়ার পরও জিলকে না পেয়ে টম পুলিশের সাথে যোগাযোগ করে। পুলিশও সাথে সাথে বেরিয়ে যায় অনুসন্ধানে। জিল কখনো কাউকে না বলে কোথাও চলে যাওয়ার মতো মেয়ে না। অন্য কারোর সাথে তার কোনো সম্পর্কও ছিল না, শক্তি সে সেখানে চলে যাবে। তাহলে কোথায় গেল ঝিল? কয়েক মিনিটের মধ্যেই একদম উধাও হয়ে গেল। কিছু হলে বা কোথাও অজ্ঞান হয়ে পড়ে থাকলে কেউ না কেউ তো তাকে দেখবে, বা তার সাথে থাকা কোনো কিছু তো খুঁজে পাওয়া যাবে কোথাও। কিন্তু না, পুলিশ পুরো এলাকা খুঁজেও কিচ্ছু পেল না। নিখোঁজ হওয়ার পরের দিনই তার সব সহকর্মীরা টুইটারে নিখোঁজ বার্তা প্রচার শুরু করে, সাথে একটি ফেসবুক পেজও খোলে, হেল্প আস ফাইন্ড ঝিল মেহের এই শিরোনামে। সবার মনে শুধুমাত্র তাকে জীবিত খুঁজে পাওয়ার আশা। এক সপ্তাহের মধ্যেই সে ফেসবুক পেজ 1 লাখের বেশি লাইক পেয়ে যায়। দেশের সবাই সাড়া দেয় ঝিলের সন্ধানে। একই সাথে রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনায় মিডিয়া রিপোর্ট আর ফেসবুক পেজের সংখ্যাও বাড়তে থাকে। এই খবরগুলো আস্তে আস্তে সবার দৃষ্টি আকর্ষণ করে ফেলে। এখন সবাই একযোগে খুঁজতে থাকে ঝিল নামের মেয়েটিকে। 24 সেপ্টেম্বর ঝিলের হ্যান্ডব্যাগ খুঁজে পাওয়া যায় তার বাসার কাছেই এক গলিতে। পুলিশের কাছে ঘটনাটা খুব সন্দেহজনক মনে হয়, কারণ তারা এখানে আগেও তল্লাশি চালিয়েছিল, কিন্তু তখন সেখানে কিছুই পাওয়া যায়নি। তারা বুঝে গেল এই কেসটা কোনো সাধারণ নিখোঁজ হওয়ার সংবাদ না, এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো রহস্য। সেদিনই পুলিশের কাছ থেকে কেসটা নিয়ে নেয় দ্য হোমিসাইড স্কোয়াড। পরদিন অর্থাৎ 25 সেপ্টেম্বর একটি ক্লোজ সার্কিট টেলিভিশন ফুটেজ তারা হাতে পায়। একটি ডাচেস বুটিক শপের একজন এমপ্লয়ি এই ফুটেজটি হোমিসাইড স্কোয়াডকে দেয়। তারা সেখানে দেখতে পায় যেদিন ঝিল নিখোঁজ হয় সেদিন রাতেই বাড়ি থেকে বাসার পথে হেঁটে যেতে থাকে, এবং তার কিছুক্ষণ পরেই একজন নীল একটা হুডি পরা লোক তার দিকে দৌড়ে যায়, গিয়ে তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে। কিন্তু ফুটেজে দেখা যাচ্ছিল ঝিল বারবার তাকে এড়িয়ে যায় এবং তার সঙ্গে কথা বলতে চাচ্ছিল না। এরপরেও সেই লোকটি আরও চেষ্টা করতে থাকে তার সাথে কথা বলে এবং তার পথ রোধ করতে। সিসিটিভি দোকানের ভেতর থেকে জানালা দিয়ে এইটুকুই ধারণ করতে পেরেছিল। হোমিসাইড স্কোয়াডের আগে ঝিলের ফ্ল্যাট সার্চ করে গাড়ি সহ কিছু জিনিস টেস্টের জন্য নিলেও এখন তাদের মূল উদ্দেশ্য নীল হুডি পরার লোকটা। তারা ভেবেছিল একে পাওয়া গেলে হয়তো জানা যাবে ঝিল কোথায় জীবিত আছে। তারা ভেবেছিল হয়তো এই লোকটাই তাকে কোথাও আটকে রেখেছে মুক্তিপণ চাওয়ার জন্য। কিন্তু তাকে পাওয়ার পর যেন সব আশা ধুলোয় মিশে গেল যখন 2 দিন পরই ঝিলের মৃতদেহ পাওয়া যায়। ঝিলের ফোন ট্র্যাক করে পুলিশ হোপ স্ট্রিট অর্থাৎ ঝিলকে সর্বশেষ যেখানে জীবিত দেখা যায় সেখান থেকে তার মৃতদেহ পর্যন্ত একটি ইলেকট্রনিক ফুটপ্রিন্ট পায়। আবার ঠিক একই সময় আরেকটি ফোনের ইলেকট্রনিক ফুটপ্রিন্টও একই রাস্তায় যেতে দেখে। রেজিস্টার বের করে দেখে সেই ফোনটি অ্যাড্রিয়ান আর্নেস্ট বেইলের। সাথে সাথে রাস্তার সব ট্রাফিক সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখা যায় বেইলি আসল খুনি। সেদিন রাতে ঝিলকে হত্যা করে বেইল প্রথমে তার বাসায় যায় কোদাল আনতে, তারপর মৃতদেহ গাড়ির পিছনে ফেলে নিয়ে চলে যায় মাটি চাপা দিতে। সেখান থেকে ফেরার পথে একটি কার ওয়াশ স্টেশন থেকে তার গাড়িটা পুরোপুরি ধুয়ে নেয়। পরদিন গাড়ির সবকটি চাকা বদলে ফেলে যেন কোনো প্রমাণ না থাকে, কারণ যেখানে সে মৃতদেহ রেখে এসেছিল সেখানে রয়ে গেছে তার গাড়ির চাকার ছাপও। এটাই ছিল বেইলের প্রথম মার্ডার, তাই সে খুব সাবধানতার সাথে সব প্রমাণ মুছে ফেলতে চায়। কিন্তু ভুলে যায় যে পকেটে রাখা তার ফোনটা তার সাথে সাথে যাচ্ছে, যেখানে সে যাচ্ছে সেখানকার নেটওয়ার্ক স্টেশনে রেজিস্টার্ড হয়ে যাচ্ছে, যার ফলে সে কোথা থেকে কোথায় যাচ্ছে সেটার একটা ম্যাপ তৈরি হয়ে যাচ্ছে, আর প্রতিটা রাস্তায় আছে ক্লোজ সার্কিট ক্যামেরা। সে যেখানে যাচ্ছে যা কিছু করছে তার সব রেকর্ড হয়ে যাচ্ছে। 27 সেপ্টেম্বর দুপুর 2:30 দিকে পুলিশ অ্যাড্রিয়ান আর্নেস্ট অর্থাৎ সে নীল হুডি পরা লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ স্টেশনে। অনেকটা সময় প্রায় 6 ঘন্টা অ্যাড্রিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে প্রথমে কিছুতেই স্বীকার করতে চায় না যে সেই খুনি, বরং একটা মিথ্যা গল্পের ফাঁদ পাতে। সবাইকে বোঝানোর চেষ্টা করে যেন সে নিজেও আসল খুনির একজন ভিকটিম ছিল, আর খুনি তাকে বাধ্য করেছে লাশ গাড়িতে নিয়ে দূরে কোথাও পুঁতে রেখে আসতে, নাহলে তাকেও মেরে ফেলত। জিজ্ঞাসাবাদের একদম শেষ পর্যায়ে যখন তাকে সিসিটিভির সব ফুটেজ দেখানো হয় তখন সে হার মেনে নেয় এবং স্বীকার করে যে সেই হোপ স্ট্রিটের একটা গুলিতে নিজ হাতে ঝিলকে গলা টিপে হত্যা করে। সে তাকে ঝিলের সাহায্য করতে চেয়েছিল, এত রাতে একটা মেয়েকে একা বাসায় যাচ্ছে দেখে তাকে লিফট দিতে চায়, কিন্তু ঝিল তাতে রাজি হয় না এবং বারবার তাকে মানা করে দেয়। এতে সে ভীষণ রেগে যায়। রাত ১০টায় বেলকে পুলিশ নিয়ে যায় গিসবোর্ন সাউথের ব্ল্যাক হিল রোডে, যেখানে রাখা ছিল জিলের লাশ। পুলিশ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দেয় পরীক্ষা করবার জন্য। পরবর্তীতে মেডিকেল রিপোর্টে দেখা যায় জিলকে প্রথমে খুব মর্মান্তিক ভাবে ধর্ষণ করা হয়েছিল, তারপর গলা টিপে তাকে হত্যা করা হয়েছিল। কুয়াশা, আপনারা শুনছেন ২০১৮ সালের দ্য বেস্ট অফ এক্স ফাইলস, আর আপনাদের সঙ্গে আছি আমি আজা শারমিন। অ্যাড্রিয়ান আর্নেস্ট বেল, বয়স ৪১ বছর, নীল চোখ, মাথায় সাদা চুল আর সুঠাম দেহ। নিয়মিত শরীর চর্চা করত, তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না, সে কিছুটা চুপচাপ স্বভাবে। পারিবারিক জীবন খুব সাদামাটা, দুইটা বিয়ে করেছিল, বর্তমানে ৪ সন্তানের বাবা। গার্লফ্রেন্ডের সাথে লিফট টুগেদার করত, দেখে মনে হবে আর ১০টা স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু এই স্বাভাবিক জীবনের মুখোশের পেছনেই লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক অ্যাড্রিয়ান আর্নেস্ট, যা নারীদের প্রতি রয়েছে ভয়ঙ্কর ক্ষোভ। এই পর্যন্ত মোট ১২ জন নারীকে ধর্ষণ করেছিল সে, যা শুরু হয় তার ১৮ বছর বয়স থেকে। অ্যাড্রিয়ান আর্নেস্টকে ২বার অ্যারেস্ট করা হয়েছিল এর আগে, কিন্তু সে ২বারই বের হয়ে যায় জবানবন্দি দিয়ে। শেষবার জবানবন্দি দিয়ে বের হওয়ার পর একদিন রাস্তায় কোনো কারণ ছাড়াই একজনের উপর হামলা করে, খুব বাজেভাবে মারপিট করে তাকে। এর জন্য তাকে কোর্টে যেতে বলা হয়, কিন্তু সে সেটা এড়িয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস! তখনই যদি অ্যাড্রিয়ান আর্নেস্টের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া হতো, তাহলে হয়তো জিলমেয়ার আজ বেঁচে থাকত। অ্যাড্রিয়ান আর্নেস্টকে প্রথমবার যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সেই ৬ ঘন্টায় সে তার মনের সব কথা খুলে বলে পুলিশকে, যেন এতদিনের একাকী জীবনে সে কাউকে কিছু বলতে পারেনি কখনো, যেন তার মনের চাপা কষ্টগুলোর কথা শোনার জন্য কেউ ছিল না এতদিন। সে জানায় ছোটবেলায় তার বাবা তাকে শারীরিকভাবে নির্যাতন করত, তার বাবা ছিল একজন অ্যালকোহলিক, দিনের বেশিরভাগ সময় সে মাতাল অবস্থায় থাকত, তাই হুটহাট কোনো কারণ ছাড়াই তাকে মারধর করত। এছাড়া তার পরিবারের একজন বয়স্ক নারীর কাছে সে যৌন নিপীড়নের শিকার হয় বারবার। আশেপাশে এমন কেউ ছিল না যাকে সেই কথাগুলো বলতে পারবে, এমনকি তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। তার মাকে ঘটনা খুলে বললে সে পুরো দোষ চাপিয়ে দেয় অ্যাড্রিয়ান আর্নেস্টের উপর, তাকে সাহায্য না করে বরং সবার সামনে লাঞ্ছিত করে। সেই থেকে শুরু হয় নারীদের প্রতি তার ক্ষোভ। বিয়ে করে স্বাভাবিক সংসার করলেও তার এই স্বাভাবিক চেহারার পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর হায়নাটা ঠিকই ছিল। রাতের অন্ধকারে নিজের ঘর থেকে বেরিয়ে জিল মেগারের মতো নিরীহ নারীদের শিকারে ঝাঁপিয়ে পড়ত। জিল মেগারকে হত্যার রাতে গার্লফ্রেন্ডের সাথে খুব ঝগড়া হয় তার, একটা রেস্টুরেন্টে বসেছিল তারা, সেখান থেকে খুব রাগারাগি করে বের হয়ে যায় অ্যাড্রিয়ান আর্নেস্ট। তার কিছুক্ষণ পরে বাসায় গিয়ে দেখে তার গার্লফ্রেন্ড বাসায় ফেরেনি, সাথে সাথে তাকে খুঁজতে বাসা থেকে বেরিয়ে যায়। ফোন দিয়ে জিজ্ঞেস করলে তার গার্লফ্রেন্ড বলে সে ফিরবে না, সেটা বলে সে ফোন রেখে দেয়। এরপর অ্যাড্রিয়ান আর্নেস্ট আরও অনেকবার ফোন দেয় তার গার্লফ্রেন্ডকে, কিন্তু সে ফোন রিসিভ করে না। অনেকবার টেক্সট করলে কোনো রিপ্লাইও পায় না সে। এতেই তার মন মেজাজ বিগড়ে যায়, সে আবার বাসায় ফিরে যায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যেতে যায়, কিন্তু কিছুতেই তার রাগ কমছিল না। ভেতরে হিংস্র হায়নাটা যেন আবার জেগে ওঠে, সে বেরিয়ে যায় রাস্তায় শিকারের খোঁজে, আর ঠিক তখনই তার সামনে পড়ে যায় জিল মেগার। অ্যাড্রিয়ান আর্নেস্টকে আইনি হেফাজতে নেয়ার পর সে একবার আত্মহত্যার চেষ্টা করে, প্রথমে কেস করার চেষ্টা করলেও পরবর্তীতে অর্থাৎ ২০১০ সালের ৫ই এপ্রিল কোর্টের কাছে আত্মসমর্পণ করে। ১৯শে জুন ভিক্টোরিয়ার সুপ্রিম কোর্টে গ্যালারি ভর্তি মানুষের সামনে অ্যাড্রিয়ান আর্নেস্ট বেলকে জাস্টিস নেটনের মাধ্যমে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেলের পরিবারের সবাইকে জানায় যে তারা ন্যায় বিচার পেয়েছে। জেলমেহারের ঘটনা সব পত্রিকা টেলিভিশন আর রেডিওগুলোতে এমনভাবে প্রকাশ পেয়েছিল যে এতে পুরো দেশ এবং সারা বিশ্বে সারা পড়ে গিয়েছিল। পরবর্তীতে আরো তিনজন নারী মুখ খোলে, অ্যাড্রিয়ান আর্নেস্টের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয় তারা। এই মামলা চলে আরো দুই বছর। কোর্টে সে অপরাধী প্রমাণিত হলে 2015 সালের মার্চ মাসে কান্ট্রি কোর্ট জাজ সু পোলেন তার শাস্তি আরো 18 বছর বাড়িয়ে দেয়, অর্থাৎ তার বিনা জবানবন্দিতে কারাদণ্ড 35 বছর থেকে বেড়ে গিয়ে হয় 43 বছর। অ্যাড্রিয়ান আর্নেস যেহেতু জবানবন্দিতে থাকা অবস্থায় এই অপরাধ করে, সেহেতু সেখানকার আইন আরো কঠোর করে দেয়া হয়। পরবর্তীতে যদি কোনো আসামি জবানবন্দিতে থাকা অবস্থায় ছোটখাটো কোনো অপরাধ করে, তাহলে তাকে 3 মাসের জেল সহ $4,200 জরিমানা দিতে হবে। এছাড়া আসামির অপরাধ যদি সীমা লঙ্ঘন করে, তাহলে তাকে পুনরায় কারাগারে নেওয়া হবে। 2013 সালের অগস্ট মাসে হাইকোর্ট জাস্টিস আয়ান ক্যালিন্যান জবানবন্দি গ্রহণ ও তদন্ত করার জন্য নতুন একটি ফুল টাইম বোর্ড প্রণয়ন করে আর আসামিদের জবানবন্দিতে ছাড়ার প্রক্রিয়াটাও আরো কঠোর করে দেন, যেন কোনো আসামিকে ছাড়পত্র দেওয়ার আগে তার সব ফাইল সব রেকর্ড দেখা হবে আগে থেকে, তারপর সিদ্ধান্ত নেবে সে জবানবন্দিতে ছাড়া পাবে কি। জিল মেগারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তার সকল সহকর্মীরা খুব ভেঙে পড়েছিল। যেদিন মৃতদেহ পাওয়া যায়, তার পরদিন জিলের অফিসে অর্থাৎ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে একটি অস্ট্রেলিয়ান পতাকা এবং তাদের একটি নিজস্ব পতাকা সারাদিন জিলের সম্মানে অর্ধনমিত করা ছিল। এই মৃত্যুতে সবাই এতটাই ভেঙে পড়েছিল যে কেউ কেউ বাধ্য হয়েছিল মনোবিজ্ঞানী কাউন্সিলরের সাহায্য নিতে। পুরো অফিসটাই যেন কেমন মলিন হয়ে যায় জিল গেছা। অনেক সহকর্মীরা অন এয়ারে জিলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বিভিন্ন জায়গা থেকে সবাই জিলের সম্মানে ফুলের তোড়া নিয়ে আসতে থাকে, কোনো কোনোটা রেখে যায় সেই ডাচেস বুটিক শপের বাইরে, আবার কোনোটা রেখে যায় তার বাড়ির সামনে। বাদ যায় না জিল যেখান থেকে নিখোঁজ হয় সে হোপ স্ট্রিটের পাশের চার্চও। রাস্তার পাশে কিছুদূর পরপর জিলের ছবিতে বাঁধিয়ে রেখে সেখানেও সবাই তার স্মরণে ফুলের তোড়া দিতে শুরু করে। এমনকি রাস্তার ফুটপাতে অসংখ্য মেসেজ লিখে রাখতে শুরু করে সবাই, বিশেষ করে সেই রাস্তায় যে রাস্তায় তাকে শেষ দেখা গিয়েছিল, সেই রাস্তায় যেখানে জীবনের শেষবারের মতো জিল হেঁটেছিল। ব্রান্সউইক ব্যাপটিস্ট চার্চ ছিল জিলের সবচেয়ে প্রিয়। প্রতি রবিবার সে সেখানে যেত প্রার্থনা করতে, চার্চের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও সে যোগ দিত। তার মৃত্যুর পরে চার্চের সামনে অসংখ্য মানুষ সারা রাত মোমবাতি হাতে নিয়ে তার ছবির সামনে দাঁড়িয়ে থেকে তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছিল এবং তাকে সম্মান জানিয়েছিল। 2012 সালের 30 সেপ্টেম্বর মেলবোর্ন শহরের একজন ফটোগ্রাফার ফিলিপ ওয়ার্নার জিল মেগারের স্মরণে একটি পাবলিক মার্চের আয়োজন করেন, যেখানে 30,000-এরও বেশি মানুষ পুরো সিডনি পায়ে হাঁটে। এই মার্চের মূল স্লোগান ছিল উই উইল রিমেম্বার জিল মেগার। এছাড়াও নারীদের প্রতি অত্যাচার আর নির্যাতনের প্রতিবাদ করা হয় এই মার্চের মাধ্যমে। আবার 20 অক্টোবর জিল মেগারের প্রতিবেশী রিক্লেইম আরেকটি মার্চের আয়োজন করে, যেখানে উপস্থিত ছিল প্রায় 3,000 নাগরিক। এটাও ছিল জিলের স্মরণে এবং তার মৃত্যুতে শোক প্রকাশ। আর এই মার্চটি করা হয় রাতের বেলা মোমবাতি হাতে। জিল মেগারের অন্ত্যেষ্টিক্রিয়া এবং শবদাহর আয়োজন করা হয় 2012 সালের 4 অক্টোবর মেলবোর্ন শহরের ফকনার মেমোরিয়াল পার্কে। সেদিন সেখানকার সব গেট বন্ধ ছিল, শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদেরই সেখানে ঢুকতে দেওয়া হয়েছিল, যেমন তার পরিবারের সবাই, বন্ধু বান্ধব, কিছু পুলিশ অফিসার আর ABC-র সহকর্মীরা। 28 সেপ্টেম্বর যোগেদাতে, অর্থাৎ যে শহরে তার জন্ম, সেখানকার সেন্ট অলিভার্স কমিউনিটি কলেজেও একটি অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়। মেলবোর্নে জিল মেগারের অন্ত্যেষ্টিক্রিয়া এবং সপ্তাহ শেষে তার আত্মার শান্তির জন্য একটি মেমোরিয়াল 5 অক্টোবর অনুষ্ঠিত হয় ডগেরাতে অবস্থিত সেন্ট পিটার্স চার্চে। এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন চার্চের ফাদার অলিভার ডিভাইন, এই পুরোহিতই জিল আর টম মেগারের বিয়ে পড়িয়েছিলেন। সেখানে থাকা জিলের আত্মীয়রা এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে একটি নীরব যাত্রার আয়োজনও করা হয়, যেখানে হাজারো মানুষ নীরবে রাস্তায় হেঁটেছিল। জিল মেগারের মৃত্যু থেকে আমরা দুটো শিক্ষা নিতে পারি, একটি আমাদের নিজের আর একটি আমাদের বিচার ব্যবস্থা। আমরা কখনোই আমাদের সন্তানদের সাথে এমন কোনো আচরণ করব না যাতে তারা শারীরিক ও মানসিকভাবে আহত হয়। এতে হয়তো অজান্তেই তার মনে কোনো দাগ রয়ে যেতে পারে, যেটার প্রতিফলন দেখা যায় তার বাকি জীবন। সে বড় হয়ে ওঠে একটা বিকৃত মানসিকতা নিয়ে। সঠিক বা ভুল বিচার করার ক্ষমতাটা তার মাঝ থেকে হারিয়ে যায়। এরই সাথে আমাদের বিচার ব্যবস্থাও আরো ভালো করতে হবে, আইন আরো কঠোর করতে হবে, এবং সেই সাথে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শতভাগ, যেন অ্যাড্রিয়ান আর্নেস্টের মতো ক্রিমিনালরা স্বাধীনভাবে চলাফেরা না করতে পারে। আর একটা জিল মেগারের আগে যেন সব অ্যাড্রিয়ান আর্নেস্টরা থাকে কারাগারে। কুয়াশা, আপনারা শুনছেন 2018 সালের দ্য বেস্ট অফ এক ফাইলস, আর আপনাদের সঙ্গে আছি আমি আজি শর্মিন। কুয়াশা, আপনারা শুনছেন 2018 সালের দ্য বেস্ট অফ এক ফাইলস, আর আপনাদের সঙ্গে আছি আমি আজি শর্মিন। গীতা চোপড়া 16 বছর বয়সে কিশোরী, ইন্ডিয়ার জনপ্রিয় শহর নিউ দিল্লিতে তার পরিবার সহ বাস করত। মা বাবা ছোট ভাই সঞ্জয়কে নিয়ে তার পরিবার। মা একজন গৃহিণী, বাবা ইন্ডিয়ান নেভির একজন ক্যাপ্টেন, নাম মদন মোহন চোপড়া। গীতা জেসাস অ্যান্ড ম্যারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল, আর তার ছোট ভাই সঞ্জয় চোপড়া, যার বয়স 14 বছর, সে পড়ত মডার্ন স্কুলের 10ম শ্রেণীতে। নিউ দিল্লির ধওলাকুয়া এলাকার অফিসার্স কোয়ার্টারে থাকত তারা। চারজনের ছোট্ট এই পরিবারটি ছিল খুব হাসি খুশি। গীতা আর সঞ্জয় দুজনই ছিল তাদের বাবা মায়ের খুব আদরের সন্তান। এই দুজন যে শুধু পড়ালেখায় মেধাবী ছিল তা না, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা আর সাংস্কৃতিক বিষয়ে তাদের পারদর্শিতা ছিল চোখে পড়ার মতো। একজন নেভির ক্যাপ্টেনকে তো পানির উপরেই থাকতে হয়, তাই চাকরির সুবাদে তাদের বাবাকে বছরের অধিকাংশ সময় বাইরে থাকতে হতো। সেই সময়টা বাবার অপূর্ণতা পুষিয়ে দিত তাদের মা। দুই ভাই বলে খুব মিল ছিল, অন্য সবার মতো সারাদিন ঝগড়াঝাটি মারামারিতে মেতে থাকতো না, একজন ছিল আরেকজনের খুব ভালো বন্ধু। গীতা চোপড়া দেখতে খুব সুন্দরী ছিল, সে ছিল একজন কমার্সের ছাত্রী, সবার সাথে খুব হাসি খুশি আর নিশুক ধর্মে, কোনো অহংকার বা হিংসা তার মধ্যে ছিল না। কলেজে তার অনেক বন্ধু বান্ধব ছিল। ছোটবেলা থেকেই গানের প্রতি তার ভীষণ আগ্রহ ছিল, খুব ভালো গানও গাইত সে। তার সাথে সাথে তার ছোট ভাই সঞ্জয়ও গান গাইত, কিন্তু সে বেশি পারদর্শী ছিল বক্সিংয়ে। স্কুলের সেরা বক্সারদের মধ্যে সে ছিল একজন। এভাবে একদিন তাদের দুজনকেই অল ইন্ডিয়া রেডিওতে তাদের একটা ওয়েস্টার্ন পপ মিউজিক সম্পর্কিত প্রোগ্রাম ইউভা বাণীতে আমন্ত্রণ জানায়। এই আমন্ত্রণ পেয়ে তারা দুজনই খুব খুশি হয়ে যায়। 1978 সালের 26 অগস্ট শনিবার গীতা সঞ্জয়ের অল ইন্ডিয়া রেডিওতে ইউভা বাণী অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা সন্ধ্যা 7টায়। অল ইন্ডিয়া রেডিওর অফিস ছিল সানসাদ মার্গ, অর্থাৎ তাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না। সেই সময়টা তার বাবা ছুটি কাটাচ্ছিল, তাই কথা ছিল তারা দুজন মিলে সেখানে যাবে, আর শো শেষ করে আসার সময় রাত 9টায় তাদের বাবা তাদেরকে অল ইন্ডিয়া রেডিওর অফিসের নিচের থেকে নিয়ে আসবে। এত রাতে দুই ছেলে মেয়েকে একা ছেড়ে দিতে কিছুটা ভয় পাচ্ছিলেন বাবা। সেদিন গীতা সঞ্জয় সন্ধ্যা 6টা 15 মিনিটে অল ইন্ডিয়া রেডিওর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। খুব বেশি দূরে না হয় তারা হেঁটেই যেতে থাকে, কিন্তু কিছু দূর এগোতেই ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে। ঠিক সেই সময় একটা লোক রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। দুই ভাই বোনকে বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে যেতে দেখে সে তাদের পাশে গাড়ি থামিয়ে তাদেরকে লিফট অফার করে, আর তারা সে অফারটা গ্রহণও করে এবং তার গাড়িতে উঠে পড়ে। ভগবান দাস নামের একটি লোক ঠিক একই দিনে সেই প্রতিদিনের মতো অফিস শেষ করে বাসায় ফিরছিল তার স্কুটারে করে। সন্ধ্যা 6টা 30 মিনিটের দিকে সে যখন লোহিয়া হসপিটাল পার করছিল, তখন একটা গাড়ি অনেক গতিতে তার স্কুটারের পাশ দিয়ে যাচ্ছিল, আর সে গাড়ির ভেতর থেকে একটা মেয়ের চিৎকার শুনতে পাচ্ছিল। গাড়িটি ছিল ফিয়াট, গাড়িটি তার পথের উল্টো পথ দিয়ে যাচ্ছিল। সে সাথে সাথে স্কুটার ঘুরিয়ে সেই গাড়িটির পিছু দিল। মেয়েটির চিৎকার শুনে তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। স্কুটার নিয়ে গাড়ির পেছন পেছন যাওয়ার সময় সে দেখল গাড়ির পেছনের সিটে একটি কিশোর কিশোরী আর গাড়ির সামনে ড্রাইভারের পাশে বসে আছে আরেকজন লোক। মেয়েটি পেছন থেকে ড্রাইভারের চুল ধরে টানছে, আর ছেলেটি পাশে বসা লোকটিকে এলো পাথারি ভাবে মারছে বা মারার চেষ্টা করছে। ভগবান দাস কিছুতেই গাড়িতে থামাতে পারে না, বরং তাকে দেখে গাড়ির ড্রাইভার আরো দ্রুত গাড়ি চালাতে থাকে। ভগবান দাস একসময় জোরে জোরে গাড়ি থামানোর জন্য বলতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু কে শোনে কার কথা। এদিকে ভগবান দাসের চিৎকার শুনে আশেপাশের মানুষও গাড়িকে থামানোর চেষ্টা করে। বাবুলাল নামের একটি লোক সাইকেল চালিয়ে যাচ্ছিল, সে তার সাইকেল চালিয়ে গাড়িটির পাশে গিয়ে গাড়ির দরজায় ধরার চেষ্টা করে, কিন্তু সে কি আর সফল হয়। পরে গাড়িটি একটি লাল বাতি উপেক্ষা করে চলে যায়। পেছনে থাকা ভগবান দাস তার স্কুটার নিয়ে আর ফলো করতে পারে না। সাথে সাথে সে পুলিশ কন্ট্রোল রুমে ফোন দেয়। সময় তখন 6:45। ফোন নিয়ে পুরো ঘটনাটা তাদের জানায়। যে গাড়িটা সে দেখেছিল সে গাড়ির নাম্বারটা সে বলে। গাড়ির নাম্বারটা ছিল HRK 8930, কিন্তু তারা শুনে MRK 8930। ইন্দ্রজিৎ সিং দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির একজন জুনিয়র ইঞ্জিনিয়ার। সেও প্রতিদিনের মতো তার অফিস শেষ করে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল তার স্কুটারে করে। হঠাৎ উইলিংটন হসপিটালের পাশেই বাবা খড়ক সিং মার্গ সড়কে সে একটি গাড়ি থামানো দেখতে পায়, যেখানে একটা ছেলে আর মেয়ে পেছনের সিটে বসে সামনে বসে থেকে একটি লোক আর ড্রাইভারের সাথে ধস্তাধস্তি করছিল। এটা দেখে ইন্দ্রজিৎ গাড়িটির দিকে এগিয়ে যেতে থাকে। টের পেয়ে ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালানো শুরু করে, কিন্তু ইন্দ্রজিৎ গাড়ির পিছু নেয়। একসময় গাড়ির ভেতর থেকে পেছনে বসে থাকা ছেলেটা জানালা দিয়ে ইন্দ্রজিৎকে তার শার্টে রক্তের দাগ দেখায় আর ইশারা করে তাদের বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে গাড়ি অনেক দূরে চলে গেছে। সামনে একটি বড় ট্রাক চলে আসায় ইন্দ্রজিৎ আর সেই গাড়িটা দেখতে পায় না, হারিয়ে যায় গাড়িটি। কিন্তু সাথে সাথে গাড়ির নাম্বার সহ ঘটনাটা রাজেন্দ্রনগর দিল্লি থানায় রিপোর্ট করে, কিন্তু সেখানকার পুলিশ এতে খুব একটা আগ্রহ দেখায় না। তারা বলে মিরাট হাইকোর্টের অনুমতি ছাড়া তারা কিছুই করতে পারবে না। আচ্ছা, সেই গাড়ির ভেতরে দুই কিশোর কিশোরী কে ছিল? গাড়ির ড্রাইভার আর পাশের লোকটার সাথে তাদের কি সম্পর্ক ছিল? তারা একজন আরেকজনের সাথে ধস্তাধস্তি বা কেন করছিল? এটাকে সন্দেহের চোখে দেখার মতো কোনো ঘটনা? তারা কি দুইজন অপহরণকারী ছিল নাকি নিছক পারিবারিক কোনো দ্বন্দ্ব? এ কুয়াশার জন্য পৃথিবীতে তো যে কোনো কিছুই হতে পারে। আজকের এক্সপ্রেস শুরু হয়েছিল গীতা সঞ্জয়ের গল্প দিয়ে। মেধাবী আর প্রতিভাবান এই দুই ভাই বোন বাসা থেকে বের হয়েছিল একটা রেডিও প্রোগ্রামে যাবে বলে। প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল ঠিক 7:00। কথা মতো 7:00 গীতা সঞ্জয়ের বাবা মা রেডিও ছেড়ে বসলো তার ছেলে মেয়েদের প্রোগ্রাম শুনবে বলে। বাসা থেকে বের হওয়ার পর থেকে তারা অপেক্ষা করছিল কখন 7:00 বাজবে আর কখন প্রোগ্রাম শুরু হবে। কিন্তু একই 7:00 যখন শো শুরু হলো তখন সেখানে তার ছেলে মেয়ে না বরং আরেকটা মেয়েকে শোনা যাচ্ছিল। গীতার বাবা ভাবলো হয়তো তারা ভুল করে অন্য কোনো চ্যানেল টিউন করেছে, তাই তারা সব কয়টা চ্যানেল ঘুরিয়ে দেখছে। না, কিন্তু কোথাও তার মেয়েকে শোনা যাচ্ছিল না। সে ভাবলো হয়তো কোনো কারণে তাদের প্রোগ্রাম বাতিল হয়ে গেছে। গীতার মায়ের মনটা একটু খারাপ হয়ে যায় আর গীতার বাবা বাসা থেকে বেরিয়ে পড়ে গীতার সঞ্জয়কে বাসায় নিয়ে আসার জন্য। সে অল ইন্ডিয়া রেডিওর অফিসে নিচে গিয়ে দেখলো তার ছেলে মেয়ে সেখানে নেই। ভাবলো হয়তো ভেতরে একটু গল্প করছে, তাই সে সেখানে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকলো। অনেকক্ষণ পার হয়ে গেল কিন্তু গীতার সঞ্জয় বের হলো না। সে অফিসের ভেতরে ঢুকে রিসেপশনে জিজ্ঞেস করলো, কিন্তু তারা জানালো গীতার সঞ্জয় নাকি সেখানে যায়নি, তাই সে প্রোগ্রামে অন্য মেয়েকে নেওয়া হয়েছে। সে ভাবলো হয়তো কোনো কারণে গীতা প্রোগ্রাম করতে ইচ্ছে করেনি, তাই ও এখানে না এসে বাইরে একটু ঘোরাফেরা করে আবার বাসায় চলে গেছে। তাই সে বাসায় ফিরে আসে, কিন্তু এসে দেখে তার ছেলে মেয়ে তখনও বাসায় পৌঁছয়নি। তাদের বাবা খুব রেগে যায়, ভাবে তার ছেলে মেয়ে হয়তো নিশ্চয়ই কোনো বন্ধুর বাসায় পার্টিতে গিয়ে যোগ দিয়েছে। আচ্ছা, এখন একবার ভাবুন তো, সেই গাড়িতে থাকা দুজন কিশোর কিশোরী যদি গীতা আর সঞ্জয় হয়ে থাকে। সেদিন 10:15 সেই গাড়িতে থাকা দুইজন অর্থাৎ দুই অপহরণকারী অন্য একটি গাড়ি যার নাম্বার DH1280 এতে করে উইলিংডন হসপিটালে যায় ক্ষত নিয়ে। দুজনের একজনের নাম বিল্লা, তার মাথায় এত বেশি কেটে গিয়েছে যে তার মাথার খুলির স্কিয়াগ্রাফ করতে হয়েছিল। কিভাবে কাঁটা ছেঁড়া করেছে জিজ্ঞেস করলে তারা ডাক্তার দেখে তাদের মিথ্যা নাম বলে আর ছিনতাইকারীদের হাতে পড়ে এরকম হয়েছে বলে তারা জানায়। সেই সময় রণবীর সিং নামের একজন পুলিশ সে হাসপাতালে দায়িত্বরত ছিল। সে তাদের একটি দরখাস্ত নেয় যেখানে তারা লেখে যে বাংলা সাহেব রোডের কালী মন্দিরের পাশে তাদের উপর ছিনতাইকারীরা আক্রমণ করে। তখন তারা তাদের হাত ঘড়ি নিয়ে যায় এবং রড দিয়ে তাদের পেটায়। পুলিশ রণবীর সিং সাথে সাথে মন্দির মার্গ পুলিশ স্টেশনে খবর পাঠায়। 10:50 দিকে সেখান থেকে দুজন পুলিশ আসে হাসপাতালে তাদের জিজ্ঞাসাবাদ করতে। এর মধ্যে অপহরণকারীরা অনেকবার হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার ডাক্তার তাদেরকে আটকায়। এরপর 11:10 তারা দুজন ঠিক করে যে ডাক্তার যাই বলুক তারা আর হাসপাতালে থাকবে না। আর যেই ভাবায় সেই কাজ, তারা হাসপাতাল থেকে বের হয়ে যেতে নেয়। তখনই মান্দিরবাগ পুলিশ স্টেশন থেকে আসা দুইজন পুলিশ আর হাসপাতালে কর্মরত থাকা দুইজন পুলিশ তাদেরকে যেতে দেখে ফেলে। তখন তারা বলে যে ছিনতাই যে স্থানে হয়েছিল তাদেরকে সেখানে নিয়ে যেতে। পুলিশরা সেখানে গিয়ে এমনকি তাদের গাড়িতে উঠেও কিছু বুঝতে পারে না, কিন্তু তবুও তাদের সন্দেহ যায় না এই দুজন লোকের উপর থেকে। পুলিশ তাদেরকে সকালে আবার পুলিশ স্টেশনে আসতে বলে, কিন্তু সকাল হয়ে গেল যখন তারা আর পুলিশ স্টেশনে আসে না, তখন পুলিশ তাদের দেওয়া ঠিকানায় লোক পাঠায়। তখন দেখা যায় যে তাদের দেওয়া ঠিকানাটাও ভুল ঠিকানা, আর তারা যে গাড়িতে করে এসেছিল সেই গাড়ির নাম্বারটা আসলে একটা স্কুটারের নাম্বার। তারপর থেকেই তাদের সন্দেহ হতে শুরু করে। অন্যদিকে গীতা সঞ্জয়ের বাবা তাদেরকে বাসায় না পেয়ে বাইরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। বাসা থেকে অল ইন্ডিয়া রেডিওর অফিস পর্যন্ত এবং এর আশেপাশে যত রেস্টুরেন্ট, সিনেমা হল, বন্ধু বান্ধবের বাসা, হাসপাতাল, যা যা আছে সব জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও তাদের পায়নি। রাত 11:30 তাদের বাবা বাসায় এসে সব আত্মীয়দের বাসায় ফোন দেয় যে ওরা কারো বাসায় গেল কিনা, কিন্তু তবুও কোনো খোঁজ পাওয়া গেল না। তারপর তিনি বাধ্য হয়ে পুলিশ স্টেশনে ফোন দিয়ে একটি নিখোঁজ রিপোর্ট করান এবং তার সন্তানটা দেখতে কেমন সেটারও একটা বর্ণনা তাদের জানান। পুলিশ তাদের অনেক খোঁজ করল, কিন্তু তাদের কোথাও পাওয়া গেল না। ১৯৭৮ সালের 28 আগস্ট সময় সন্ধ্যা 6টা দিল্লির একটি সেতু বন্ধের কাছে একজন রাখাল তার গরু চড়াচ্ছিল। রাখালের নাম ধানীরাম। সে হঠাৎ সেখানে ঝোপঝাড়ের ভেতরে দেখতে পায় দুটো লাশ পড়ে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, কাউকে কিছু না বলে নিজের বাসায় চলে আসে। কিন্তু তার মাথায় বারবার সেই লাশের দৃশ্য ভেসে ওঠে। পরে সে সেখানকার পুলিশ রতন সিংকে লাশের কথা জানায়। সে পুলিশ স্টেশনে খবর দিলে সেখান থেকে গীতা আর সঞ্জয়ের মা বাবাকে সেখানে যেতে বলা হয়। যদি এরা তাদের সন্তানদের লাশ হয়ে থাকে, সেখানে গিয়ে গীতা আর সঞ্জয়ের মা বাবা লাশ দুটো দেখেই কান্নায় ভেঙে পড়ে, কারণ লাশগুলো তাদেরই সন্তানদের লাশ। কিন্তু কে মারল ওদের, আর কেনই বা এমন নির্মম ভাবে খুন করে লোকালয় থেকে দূরে ঝোপঝাড়ে ফেলে রেখে গেল? আস্তে আস্তে আমরা সবই জানতে পারব। লাশ পাওয়ার পরের দিন অর্থাৎ 29 আগস্ট পুলিশ সার্জেন্ট ভারত সিং লাশ দুটো ময়নাতদন্ত করে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় যে গীতাকে তারা খুব নির্মমভাবে ধর্ষণ করেছিল। গীতাকে অনেকবার ধর্ষণ করা হয়, তাতে তাকে 6 বার ছুরিকাঘাত করা হয় বুকে, মাথায়, বাম হাতে এবং গলায়। আর তার ছোট ভাই সঞ্জয়কে আরো বেশি ছুরিকাঘাতের শিকার হতে হয়, 5 বার না 10 বার না 25 বার। 14 বছর বয়সে সঞ্জয় একটা শিশু, তাকে অপহরণকারীরা 25 বার ছুরিকাঘাত করে মারে। আর লাশ দুইটা এত তাড়াতাড়ি পচন ধরে গিয়েছিল যে ঠিক মতো ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, না হলে হয়তো আরো নির্মম কোন অমানবিক নির্যাতনের প্রমাণ পাওয়া যেত। ততদিনে বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের নিউজে গীতা আর সঞ্জয়ের খবর ছড়িয়ে গেছে। আস্তে আস্তে এই বিষয়ে সবাই জানতে শুরু করেছে। তখন পুলিশ ঘটনার দিন ভগবান দাস এবং ইন্দ্রজিৎ সিং এর রিপোর্ট গুলো খুঁজে বের করে আর তাদের পুলিশ স্টেশনে এনে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে। অপহরণ করা হয় যে গাড়িটি দিয়ে ঠিক সেই রকমই একটি গাড়ি পাওয়া যায় মজলিস পার্কে 31 আগস্টে, কিন্তু গাড়িটির নাম্বার ছিল DHD7034। অনেকদিন আগে ঠিক এরকমই একটি গাড়ির মিসিং রিপোর্ট করা হয়েছিল, কিন্তু সেখানে দেওয়া হয়েছিল গাড়িটির নাম্বার DEA1221। তাই পুলিশে গাড়ির মালিক অশোক শর্মাকে খবর দেয় পুলিশ স্টেশনে আসার জন্য। তিনি জানায় গাড়িটি আনার 6 সপ্তাহের মধ্যে সেটি চুরি হয়ে যায়। এটাই তার গাড়ি, সে তার কাছে থাকা গাড়ির চাবি দিয়ে গাড়ির দরজা খুলতে পারে। কিন্তু গাড়ির ভেতরে অনেক কিছুই তখন বদলে ফেলা হয়েছিল। গাড়িটা পরবর্তীতে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করতে পাঠানো হয়। গাড়িতে অসংখ্য আঙুলের ছাপ পাওয়া যায়, একটি সিগারেটের অংশ, রক্তের দাগ আর কিছু হেয়ার স্যাম্পলসও পাওয়া যায়। এছাড়া অনেক নাম্বারের প্লেট পাওয়া যায় গাড়িটার ভেতর থেকে, তার মানে এক একবার এক এক নাম্বার প্লেট লাগানো হয়েছিল গাড়িটিতে। কিন্তু গাড়ির আসল নাম্বার ছিল DHI280। গীতার সঞ্জয়ের লাশ যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেখানকার কিছু মাটির অংশ খুঁজে পাওয়া যায় এই গাড়ির ভেতরের মাদুরে, তার মানে এখন সব একদম পানির মতো স্বচ্ছ। ২৬শে অগস্ট শনিবার গীতা আর সঞ্জয় তাদের রেডিও প্রোগ্রামে যাওয়ার পথে অপহরণ হয়। তারা গাড়িতে সেই দুইজন অপহরণকারীর সাথে ধস্তাধস্তি করে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু দুইটা বাচ্চা ছেলে মেয়ে আর দুইজন প্রাপ্তবয়স্ক লোক, হার তো মানতেই হবে। এই ঘটনা উদ্ঘটনার পর মিডিয়াতে আরো কয়েক গুণ বেশি সাড়া পড়ে গেল। তখনকার প্রাইম মিনিস্টার মোরারজি দেশাই ব্যক্তিগতভাবে এই কেসে আগ্রহ দেখায়। ঘটনার কয়েক সপ্তাহ পরেই 8ই সেপ্টেম্বর ১৯৭৮ সালে দুই অপহরণকারীকেই ট্রেন থেকে গ্রেপ্তার করা হয়। সেদিন তারা কালকা মেল ট্রেনে করে যাচ্ছিল। যখন ট্রেনটি আগ্রার কাছাকাছি এসে যমুনা নদীর ব্রিজের একটু আগে থামল, তখন তারা মিলিটারিদের জন্য সংরক্ষিত একটি বগিতে ঢুকে যায়। তখন তাদেরকে তাদের আসল পরিচয় জানার জন্য আইডি কার্ড দেখাতে বলে কিছু মিলিটারি, কিন্তু তারা আইডি কার্ড দেখাতে চায় না। তারপর আর্মিদের সাথে একটা বিশৃঙ্খলা শুরু হয়। আর্মিদের মধ্যে একজন ল্যান্স নায়ক এই বিষয়টি পত্রিকায় ছবি দেখে তাদের চিনে ফেলে। এরপর সঙ্গের ভিত্তিতে তাদেরকে আটকে রাখে। তার পরের দিন অর্থাৎ 9ই সেপ্টেম্বর আর্মি সেই দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের দুইজনকে জেলে নিয়ে আলাদা আলাদা সেলে আটকে রাখে। পুলিশ তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে সেখান থেকে দুটি বড় ধারালো ছুরি আর কিছু জামা কাপড় পায়, যেগুলোতে রয়েছে রক্তের দাগ। এরপর একজন ডাক্তার এসে তাদের পরীক্ষা নিরীক্ষা করে। ডাক্তার তাদের দুজনের শরীরে প্রচুর কালচে দাগ দেখতে পায়। এছাড়া বিল্লার মাথায় কিছু সেলাই দেখতে পায়, যেগুলো প্রায় 14-15 দিনের পুরনো। ঠিক সেরকম 14-15 দিনের পুরনো একটা জখম দেখতে পায় রাঙ্গার হাতে। 12ই সেপ্টেম্বর ডাক্তার তাদের সমস্ত ডিএনএ স্যাম্পল নিয়ে রাখে। তারপর 13ই সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে রাঙ্গা কোনো কথাই বলে না। আর বিল্লা তারা একজন আরেকজনকে চেনেই না। পুলিশ তাদের দুজনকে হাজতে বন্দী করে রাখে। 1978 সালের 22ই সেপ্টেম্বর রাঙ্গা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে একটি স্বীকারোক্তি দেয়, কিন্তু আবার 20ই নভেম্বর সে তার স্বীকারোক্তি বাতিল করে দেয়। অন্যদিকে বিল্লাও 19ই অক্টোবর একই স্বীকারোক্তি দিয়ে পরবর্তীতে 27ই অক্টোবর সেটি আবার বাতিল করে। সঞ্জয়ের মৃতদেহে আর সেই গাড়িটিতে যে চুল পাওয়া গিয়েছিল পরীক্ষা করে দেখা যায় সেটা রাঙ্গার চুল, আর বিল্লার চুল পাওয়া যায় গীতার জামা থেকে। এছাড়া তাদের দুজনেরই রক্ত গাড়িতে থাকা রক্তের দাগ আর দুই ভাই বোনের জামা থেকে পাওয়া যায়। আবার সেদিন রাতে উইলিংডন হসপিটালে যেই দুজন সন্দেহভাজনকে মিথ্যে নাম পরিচয় দিয়েছিল, তার মানে বুঝতে আর বাকি থাকে না যে 1978 সালের 26শে অগস্ট শনিবার দুই ভাই বোন গীতা আর সঞ্জয়ের অপহরণ, ধর্ষণ আর খুনের পেছনে তারাই দায়ী। কোর্টে বিল্লা দাবি করে যে সে 25শে অগস্ট থেকে 1ই সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির বাইরে বোম্বেতে ছিল। মাথায় জখমের ব্যাপারে জানায় বোম্বেতে একটা গাড়ি চুরি করার সময় দুর্ঘটনা ঘটে, আর জেলে থাকাকালীন সময় তাকে বাধ্য করা হয় মিথ্যে স্বীকারোক্তি দিতে, তাই পরবর্তীতে সে সেটা বাতিল করে। সে আরো জানায় বোম্বের পুলিশরা তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে খুঁজছে, তাই সে রাঙ্গার সাথে 15ই আগস্ট দিল্লিতে চলে আসে। 18ই আগস্ট তার রাঙ্গার বোনের বাসা পানিপথে যায়। তারপর সেখান থেকে 25ই আগস্ট সে আবার বোম্বেতে চলে আসে। 31ই আগস্ট সে দিল্লিতে ফিরে আসার পর রাঙ্গা তাকে ফোন দিয়ে জানায় যে তাদেরকে পুলিশ খুঁজছে একটা অপহরণ আর খুনের মামলার আসামি হিসেবে, তাই তার সিদ্ধান্ত নেয় মাদ্রাজে পালিয়ে থাকার। কিন্তু যাওয়ার পথে আর্মিরা তাদের ধরে ফেলে। সে তার সমস্ত অপরাধ অস্বীকার করে পুরো দোষ দিয়ে দেয় পুলিশের উপর, বলে পুলিশ তাকে অমানসিক অত্যাচার করে মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য। রাঙ্গা বলে তাদের ব্যাগে কোনো ছুরিই ছিল না, এমনকি তাদের ব্যাগ থেকে যে জামা কাপড় পাওয়া যায় সেখানে কোনো রক্তের দাগও ছিল না, সবই নাকি পুলিশের কারসাজি। 26ই আগস্ট শনিবার রাতে উইলিংডন হসপিটালে থাকা যে দুই ডাক্তার বিল্লার রাঙ্গার চিকিৎসা করেছিল, তারা বিল্লাকে ঠিক চিনতে পারে না, কিন্তু তার মাথার স্কিয়াগ্রাফের সাথে বিল্লার মাথার স্কিয়াগ্রাফ মিলে যায়। কিন্তু সেদিন ঘটনাস্থলে থাকা অন্যান্য সাক্ষীরা ঠিকই তাদের দুজনকে চিনতে পারে। কোর্টে এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে তারা দুজন বোম্বে পুলিশের কাছ থেকে লুকোনোর জন্য দিল্লিতে এসেছিল 16ই আগস্ট। তারা বিভিন্ন জায়গায় মিথ্যে নাম দিয়ে ঘর ভাড়া নিয়ে থাকত, আর গাড়ি চুরি করে বিভিন্ন মিথ্যা নাম্বার প্লেট লাগিয়ে গাড়িতে বসিয়ে সেগুলো বিক্রি করত। 26ই আগস্ট তারা গীতা আর সঞ্জয়কে 6:30 থেকে 6:40-এর মধ্যে লিফট দেওয়ার কথা বলে তাদের গাড়িতে তুলে নেয়। মাঝ রাস্তায় বুদ্ধা জয়ন্তী পার্কে গাড়ি থামিয়ে রাঙ্গা দুটি আইসক্রিম আর কোক কিনে তাদের জন্য। রাত 9:30টার দিকে গীতা আর সঞ্জয়কে জঙ্গলের ভেতর নিয়ে হত্যা করা হয়। আগে ভাইকে হত্যা করে, তারপর বোনকে অসংখ্যবার ধর্ষণ করে হত্যা করা হয়। পরবর্তীতে রাঙ্গা কোর্টে জানায় 26ই আগস্ট সারাদিন ঘোরার পর তারা রাস্তায় দুজন ছেলে মেয়েকে দেখতে পায়। তাদের দেখে মনে হয়েছিল তার ধনী পরিবারের সন্তান। গাড়িতে লিফট দিতে চাইলেই তারা রাজি হয়ে যায়। রাঙ্গার বিল্লার উদ্দেশ্য ছিল তাদের আটকে রেখে পরিবারের কাছ থেকে মুক্তিপণ চাওয়া। গাড়ির পেছনে বসে ছেলে মেয়ে দুইটা ইংরেজিতে কথা বলতে থাকে। তখনই বিল্লা নিজেকে সামলাতে পারে না, আর গীতাকে তার ভালো লেগে যায়। সে গাড়ির দরজা লক করে দেয়। বুঝতে পেরে সঞ্জয় তাদের সাথে ঝগড়া শুরু করতে শুরু করে। সে ব্যাগ থেকে ছুরি বের করে ভয় দেখানোর জন্য, কিন্তু কোনো লাভ হয় না। সঞ্জয় ছুরিটা হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে তার হাত কেটে যায়। রাঙ্গা বিল্লাকে বলে তাদের ছেড়ে দিয়ে পালিয়ে দিতে, কিন্তু বিল্লা সেটা মেনে নেয় না। সঞ্জয় ক্রমাগত তাদের উপর আক্রমণ করে যাচ্ছিল বাঁচার জন্য। তাই একটা জঙ্গলে গিয়ে রাঙ্গা আগে সঞ্জয়কে ছুরিকাঘাত করে মেরে ফেলে। রাঙ্গা যখন ছুরি থেকে রক্ত মোছার কাজে ব্যস্ত ছিল, তখন বিল্লা 16 বছর বয়সে গীতাকে ধর্ষণ করছিল। বিল্লা তারপর রাঙ্গাকে বলে গীতাকে ধর্ষণ করতে এবং সে সেটা করে। তারপর বিল্লা আবার গীতাকে ধর্ষণ করা শুরু করে। তখন গীতা হাতের পাশে ছোট ছুরিটা দেখতে পেয়ে সেটা দিয়ে বিল্লার মাথায় আঘাত করে পালিয়ে দিতে নেয়, কিন্তু কোনো লাভ হয় না। বিল্লা তাকে ধরে ফেলে এবং তখনই খুন করে। অন্যদিকে বিল্লা কোর্টে ঘটনাটা একটু অন্যভাবে বলে। সে জানায় ছেলেটার হাত কেটে যাওয়ার পর সে ছেলেটাকে ব্যথা কমার ওষুধ খাওয়ায়, আর মেয়েটাকে ধর্ষণ করার বুদ্ধি ছিল রাঙ্গার। সব কিছু শোনার পর কোর্ট তাদের অপহরণ, ধর্ষণ আর খুনের মামলায় দোষী সাব্যস্ত করে। 4 বছর পর অর্থাৎ 1981 সালের 21 এপ্রিল সুপ্রিম কোর্ট তাদের দুজনের মৃত্যুদণ্ড ঘোষণা করে। এরপর 1982 সালের 31 জানুয়ারি রাঙ্গা আর বিল্লা দুজনকে একসাথে ফাঁসিতে ঝুলানো হয়। তাদের ফাঁসির কাঠগড়ে নিয়ে যাওয়ার সময় বিল্লা একদম চুপচাপ ছিল, কিন্তু রাঙ্গা কিছুতেই যেতে চাচ্ছিল না। ফাঁসি কার্যকর হওয়ার পর মৃতদেহ তাদের কোনো আত্মীয় স্বজন নিতেও আসেনি। ছোট্ট দুটো বাচ্চা ছেলে, একজনের বয়স 16 বছর আর একজনের 14 বছর। মা বাবার খুব আদরের সন্তান ছিল তার। সামনে ছিল হয়তো অনেক উজ্জ্বল ভবিষ্যৎ তাদের। সেদিন বাসা থেকে বের হয়েছিল রেডিওতে প্রোগ্রাম করার জন্য, কিন্তু দুর্ভাগ্য সেখানে তারা পৌঁছতে পর্যন্ত পারল না। তার আগেই মানুষ রূপে হায়নার হাতে পড়ে প্রাণ হারাতে হলো তাদের। কাকে দোষ দেব, দোষ দিয়েই বা কি হবে? যে দুটো তাজা প্রাণ হারিয়ে গেছে সেগুলি কি আর ফেরত আসবে কখনো? শুধু এটুকুই বলবো, আমাদের সতর্ক থাকা উচিত। যাদের পরিবারে ছোট সন্তান রয়েছে তাদেরকে সতর্ক করে রাখা উচিত, যেন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আর কাউকে প্রাণ হারাতে না হয়। কুয়াশা আপনারা শুনছেন 2018 সালের দ্য বেস্ট অফ এক্স ফাইলস, আর আপনাদের সঙ্গে আছি আমি আজ শর্মিন। কুয়াশা আপনারা শুনছেন 2018 সালের দ্য বেস্ট অফ এক্স ফাইলস, আর আপনাদের সঙ্গে আছি আমি আজ শর্মিন। আমরা আজ থেকে ফিরে যাব বেশ কয়েক বছর আগে। সময়টা 1982 সাল, শেরপুরের এক পরিবারের মেয়ে নার্গিস। নার্গিসের ভাই ছিলেন শেরপুরের একজন ব্যবসায়ী। নার্গিস ছিলেন অপরূপ সুন্দরী। নার্গিসের বয়স যখন 14 বছর তখন তার সাথে সম্পর্ক হয় তাদের প্রতিবেশী শফিকুল ইসলামের সাথে। শফিকুল ইসলামের বয়সও তখন বেশি না, মাত্র ম্যাট্রিক পাশ শেষ করেছিলেন তিনি। 9 মাস সম্পর্কের মাথায় বিয়ে হয়ে যায় নার্গিস এবং শফিকুল ইসলামের। তখন তারা দুজনই ছিলেন অপ্রাপ্তবয়স্ক। শফিকুল ইসলাম থাকতেন তার বোনের বাসায়। শফিকুল ইসলামের বোনের স্বামী অর্থাৎ শফিকুল ইসলামের দুলাভাই তাদের দায়িত্ব নেন। প্রায় 1 বছর তাদের সব দেখাশোনা করতেন শফিকুল ইসলামের দুলাভাই। সবকিছু ভালোভাবে চলছিল, সুখেই সংসার করছিলেন তারা, কোনো সমস্যাই ছিল না তাদের মধ্যে। 1986 সালের মার্চের 6 তারিখে জন্ম হয় তাদের মেয়ে ফারজানা। ফারজানা জন্মের পর বোনের সংসার থেকে আলাদা হয়ে যান শফিকুল ইসলাম এবং নার্গিস। তারা তখন থাকতেন শিবপুরে। শিবপুরে থাকাকালীন সময় নার্গিসের উপর চোখ পড়ে আসাদুজ্জামানের। নার্গিসের রূপই তার কাল হয়ে দাঁড়ায়। আসাদুজ্জামান তার প্রেমে পড়ে যান। বারবার নার্গিসকে সে তার মনের কথা বলতে থাকেন। প্রথম প্রথম নার্গিস তার কথায় কান না দিলেও এক পর্যায়ে গিয়ে নার্গিসে তার প্রেমে সাড়া দেয়। ব্যাপারটা ধীরে ধীরে অনেক বেশি গভীরে যেতে থাকে। নার্গিস দিনে দিনে দুর্বল হতে থাকে আসাদুজ্জামানের উপর। এক পর্যায়ে এতটাই দুর্বল হয়ে পড়ে যে নিজের স্বামীর খাবারে নিয়মিত ঘুমের ওষুধ মেশানো থাকে। অনেক পরে তা সবাই বুঝতে পারে, ঘুমের ওষুধের প্রভাবে যখন ঘুমিয়ে পড়তেন শফিকুল ইসলাম, তখন বাসা থেকে বেরিয়ে যেত নাকি। রাতের বেলায় এভাবে নিয়মিত সে দেখা করত আসাদুজ্জামানের সাথে। যে নার্গিস একটা সময় এত বেশি ভালোবাসতেন শফিকুল ইসলামকে, যাকে বিয়ে করেছিলেন ভালোবাসা থেকে, সেই শফিকুল ইসলামকে দিনের পর দিন ঘুমের ওষুধ দিতে একবারও চিন্তা ভাবনা করেনি নার্গিস। আসাদুজ্জামানের প্রেমে সে অন্ধ হয়ে যান। এর মধ্যে জন্ম নেয় ফারজানার ছোট বোন বললো। কিন্তু সে ফারজানার ছোট বোন হলেও তাদের দুজনের বাবা কিন্তু একজনই ছিলেন। নার্গিস তার কিছু কাছের লোককে বলেছেন যে ফারজানার ছোট বোন বন্যার বাবা শফিকুল ইসলাম নয়, বন্যার বাবা হল আসাদুজ্জামান। ব্যাপারটা খুব বেশি লোক জানাজানি হয় না। শফিকুল ইসলাম অত্যন্ত ভালো মানুষ হওয়ার জন্য ব্যাপারটা নিয়ে কোনো সমস্যা হয়নি। এদিকে দিন দিন নার্গিসের আচার আচরণে অনেক পরিবর্তন আসতে থাকে। যখন তখন বাসা থেকে উধাও হয়ে যেত সে। কয়েকদিন পরে এসে স্বামী শফিকুল ইসলামকে বলতেন সে আত্মীয় বাসায় গিয়েছিল। শফিকুল ইসলামও অশান্তি এড়ানোর জন্য তেমন কিছু বলতেন না নার্গিসকে। তিনি নার্গিসকে অনেক বেশি ভালোবাসতেন। 1995 সালের মাঝামাঝি সময়ে আসাদুজ্জামানের সাথে পালিয়ে যায় নার্গিস। নার্গিস ভেবেছিল সে ভালো থাকবে আসাদুজের সাথে, কিন্তু সে জানত না যে কত বড় ধাক্কা অপেক্ষা করছে তার জন্য। এদিকে মায়ের জন্য মরিয়া হয়ে ওঠে ফারজানা। আসাদুজ্জামানের সাথে পালিয়ে যাওয়ার পরে নার্গিস ভেবেছিল সে হয়তো অনেক ভালো থাকতে পারবে, কিন্তু আসাদুরের আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। আগের আসাদুরের সাথে যেন এই আসাদুরের কোনো মিলই নেই। আসাদুরের সাথে পালিয়ে যাওয়ার পর নার্গিসকে সে তার বাড়িতে নিয়ে যায়নি, তাকে অন্য এক জায়গাতে ঘর ভাড়া করে রেখেছিল। নার্গিস যতবার আসাদুরের বাড়িতে যেতে চেয়েছিল ততবারই আসাদুর ব্যাপারটা এড়িয়ে গিয়েছিল। তখনও পর্যন্ত নার্গিস বুঝতে পারেনি আসাদুরের আসল মতলব কতটা ভয়ঙ্কর। আসাদুর রাতে নেশা করে বাড়িতে ফিরত, কিছু বলতে গেলেই নার্গিসের গায়ে হাত তুলত আসাদুর। অত্যাচার সহ্য করা অসম্ভব হয়ে পড়েছিল নার্গিসের জন্য। এভাবে বেশ কিছুদিন চলে যায়। ঝামেলা যেন দিন দিন কমার বদলে বেড়েই চলেছিল। নার্গিস কি করবে বুঝতে পারছিল না। যার জন্য স্বামী সন্তানের সুখে সংসার ছেড়ে এসেছে, তার এই রূপ যেন আর সহ্য করতে পারছিল না নার্গিস। আসাদুর শুধু ব্যবহার করতে চেয়েছিল নার্গিসকে, তাকে ব্যবহার করে অর্থ উপার্জন করতে চেয়েছিল আসাদুর। নার্গিস এ বিষয়ে জানতে পারার পর আসাদুরকে হুমকি দিতে শুরু করে। আসাদুরকে সে স্পষ্ট জানিয়ে দেয় যে আসাদুরের আসল চেহারা সে সবার সামনে নিয়ে আসবে, সবাইকে সে সব জানিয়ে দেবে। ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর লোভী আসাদুরের আসল রূপ সে সবার সামনে নিয়ে আসবে। এবার আসাদুর একটু ভয় পেয়ে যায়। জানাজানি হয়ে গেলে অনেক সমস্যায় পড়ে যাবে সে। মাথায় চিন্তা ঢুকে যায় আসাদুরের। আসাদুর সমাধান খুঁজতে থাকে কিভাবে নার্গিসের মুখ বন্ধ করা যায়। সেই পথটাকে খুঁজে বের করতেই হবে। নার্গিসের গায়ে হাত তুলে আর যে কোনো লাভ হবে না তা সে বুঝে গেছে। প্রথম প্রথম মাকে ভয় পেলেও এখন আর মারের ভয় করে না নার্গিস। আসাদুরের চিন্তা ক্রমেই যেন বাড়তে থাকে। এদিকে মায়ের জন্য মানসিকভাবে অনেক ভেঙে পড়ে ফারজানা। মায়ের কথা সে যেন ভুলতেই পারছে না। অনেক ছোটবেলায় মাকে দেখেছে সে, কিন্তু মায়ের প্রতি তার মায়া যেন দিনকে দিন বেড়েই চলেছে। যে মা তাকে ছোট্টবেলায় তার বাবার কাছে ফেলে গেছে, সে মায়ের প্রতি তার কোনো অভিযোগ বা ঘৃণা ছিল না। প্রতিটা মুহূর্তে সে তার মাকে কাছে পেতে চাইত। এভাবে থাকতে থাকতে ফারজানার মানসিক অবস্থা অনেক খারাপ হতে থাকে। মাঝে মাঝে তার খিচুড়ি হতো, তারপর সে অসুস্থ হয়ে পড়ত। ডাক্তার দেখানো হয় ফারজানাকে। ডাক্তার জানান যে ফারজানাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার মাকে প্রয়োজন। একমাত্র তার মা নার্গিসই তাকে সুস্থ করতে পারবে। ছোটবেলা থেকে মায়ের আদর ছাড়া বড় হওয়ার ফলে তার মধ্যে যে হাহাকার কাজ করছে তা বুঝতে পারে ডাক্তার। ডাক্তারের কথা মতো নার্গিসের খবর জানার জন্য খবর পাঠানো হয় নার্গিসের দ্বিতীয় স্বামী আসাদুরের কাছে। প্রথমে আসাদুর আসতে না চাইলেও এক পর্যায়ে সে বাধ্য হয়ে আসে। তখন ফারজানা থাকতো তার ফুপুর বাসায়। ফুপাতো বোন মিলিয়ে তার সব খেয়াল রাখত। আসাদুর আসার পর ফারজানা তার মায়ের কথা জানতে চাইলে আসাদুর স্পষ্ট জানায় যে সে জানে না তার মা অর্থাৎ নার্গিস কোথায়। আসাদুরের কথা শুনে আকাশ ভেঙে পড়ে ফারজানার মাথায়। সে বারবার জিজ্ঞেস করে তার মার কথা, কিন্তু বারবার ঘুরে ফিরে আসাদুর বলে যে নার্গিস তাকে না জানিয়ে কোথায় যেন চলে গেছে। অনেকদিন ধরে সে নার্গিসের কোনো খবর জানে না। ফারজানা যেন এবার পাগল হয়ে যায়, শেষ আশার আলোটাও যেন নিভে যায়। বাধ্য হয়ে তাকে আইনের সাহায্য নিতে হয়। এরপর অনেক বছর পর যখন ফারজানা একটি চিঠি লেখে নরসিংদীর তৎকালীন সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের কাছে, তখন সময়টা ছিল 2008 সালের জানুয়ারি মাস। চিঠিতে ফারজানা লিখেছিল, জনাব, বিনীত নিবেদন এই যে আমি ফারজানা ইসলাম, আমি আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি যে আমি একজন মায়ের সন্তান, যে মাকে আমি খুঁজে পাচ্ছি না, যে মা ও বাবার সমন্বয়ে আমাদের সাজানো সুখের সংসার ছিল, সে সংসারে আমি ছিলাম আদরের সন্তান, বাবা মার চোখের মনি ছিলাম আমি। হাসি খুশি সুন্দর সংসারে আসাদ কাল বৈশাখী ঝড় হয়ে আসে আর তিলে তিলে ক্ষয় হতে থাকে আমাদের এই সুখের সংসার, সব কিছু বদলে যায়। আমার বাবা মার মধ্যে হঠাৎ করে শুরু হয় অশান্তি, তখন আমি খুব ছোট ছিলাম, বাবা মার মধ্যে যে অশান্তি ছিল তা বুঝতে পারি না। আমার বাবা কখনোই এসব বিষয় নিয়ে অশান্তি করতে চাননি। এভাবে চলে বেশ কিছুদিন। এর মধ্যে আমার মায়ের মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। তিনি হঠাৎ হঠাৎ না বলে চলে যেতেন, তারপর 3-4 দিন পর ফিরে এসে তিনি বলতেন তিনি আত্মীয়র বাসায় ছিলেন। প্রথম প্রথম ব্যাপারটায় আমরা চিন্তিত না হলেও পরে আমাদের অভ্যেস হয়ে যায়, কিন্তু আমরা ভাবতেও পারিনি যে মা আমাদের ছেড়ে চলে যাবে। এক পর্যায়ে আসাদুজ্জামান আমার মাকে ফুস দিয়ে ঘর ছাড়া করে, সেই দিনই আমাদের সংসার একেবারে ধ্বংস হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত আমার বাবার বিয়ে করেনি। আসাদুল আমার কাছ থেকে আমার মাকে নিয়ে গেছে। আমার মা যে আশায় তার সাথে ঘর ছেড়েছিল সে আশা তার পূরণ হয়নি। সে আমার মাকে দেয়নি কোনো সম্মান, দেয়নি কোনো সামাজিক মর্যাদা। বিয়ে করে সে তার বাড়িতেও আমার মাকে কখনো তোলেনি। তাকে বিয়ের পর থেকে নানাভাবে নির্যাতন করত, তুচ্ছ তাচ্ছিল্য করে রাখত আমার মাকে। তখন আমি অনেক ছোট ছিলাম, তাই কিছুই বুঝতে পারিনি। মাঝে মাঝে অভাগী মাকে দেখে শুধু চেয়ে থাকতাম, কিছু লজ্জা কিছু ভয় মায়ের কাছে যেতাম না। আজ আমি পূর্ণ বয়স্ক, নিজের ইচ্ছে নিজের মতামত সবই এখন আমার নিয়ন্ত্রণে। তাই আজ আমি আমার মাকে দেখতে চাই, জানতে চাই সে কোথায় আছে, কেমন আছে, জানতে চাই তার না বলার সব কথা। সে কি বেঁচে আছে নাকি মরে গেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, আমি জানতে চাই তার অবস্থা সম্পর্কে। আমার মার কোনো খবর আমার কাছে নেই। অতএব আপনার নিকট একজন মেয়ের আকুল আবেদন এই যে আমি চাই আমার মাকে খুঁজে বের করতে আপনারা আমাকে সাহায্য করুন। আমি আশা করব আমার এজাহার সুষ্ঠু তদন্তের আদেশ পাবে। আমার আকুল আবেদন আমার মাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। নিবেদিতা ফারজানা ইসলাম।
X-Files.
চিঠি পাওয়ার পর শাহাবুদ্দিন খান তার কর্তব্য পালন করেন। তিনি শুরু করেন নার্গিসের নিখোঁজ মামলার তদন্ত। কিন্তু কেউ ভাবতেও পারেনি এভাবে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসবে শাহ, নার্গিসের উধাও হয়ে যাওয়ার কাহিনী। নার্গিসের উধাও হওয়ার ব্যাপারটা ক্রমেই জটিল থেকে জটিলতর হতে থাকে। যেহেতু তদন্ত শুরু করার অনেক বছর আগে নিখোঁজ হয়েছে নার্গিস, সেহেতু অনেক কঠিন হয়ে যায় তদন্ত করা। ফারজানার মা নার্গিস যখন প্রথম নিখোঁজ হয় তখন ফারজানার বয়স মাত্র 10 বছর। যখন শাহাবুদ্দিনের কাছে সে চিঠি লেখে তখন সে প্রাপ্ত বয়স্ক। ঘটনার প্রায় 11 বছর পেরিয়ে গেছে। এক যুগ পর একজন মানুষকে খোঁজা কিংবা সে কিভাবে হারিয়ে গিয়েছিল, কি হয়েছিল তার সাথে, তা বের করা এদেশের বাস্তবতায় একেবারে দুঃসাধ্য একটা কাজ। কিন্তু শাহাবুদ্দিন সাহেব হাল ছাড়েননি। যেভাবেই হোক নার্গিসের খোঁজ পেতে হবে, অন্তত ফারজানাকে সুস্থ করার জন্য হলেও নার্গিসকে এখন প্রয়োজন। ডাক্তার স্পষ্ট বলে দিয়েছে ফারজানা একেবারে স্বাভাবিক হবে তার মাকে কাছে পেলে। শ্যাবতী খুব ভালোভাবে তদন্ত শুরু করলেন। আসাদুলের বিরুদ্ধে তেমন কোনো জোরালো প্রমাণ নেই দেখে তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। কিন্তু পুলিশ বুঝতে পারে যে নার্গিসের নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে আসাদুলের হাত রয়েছে। তাই পুলিশের সন্দেহের তীর প্রথমেই থাকে আসাদুলের দিকে। আসাদুলের চলাফেরার দিকে নজর রাখে পুলিশ। আসাদুল যেসব লোকেদের সাথে চলাফেরা করত তাদের উপরেও নজর রাখে পুলিশ। আসাদুলকে নার্গিসের ব্যাপারে কিছু জানতে চাইলে সে বলতো নার্গিস তাকে ছেড়ে চলে গেছে। সে নিজেও জানে না নার্গিস কোথায়। তবে আসাদুলের এসব কথায় বিশ্বাস করেনি পুলিশ। পুলিশ তদন্ত করতে গিয়ে এলাকার মানুষের কাছ থেকে কিছু তথ্য পায়। প্রায় দুই মাস খুব ভালো করে তদন্ত করা হয়। এদিকে 2008 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে রমজান আলী নামের এক লোককে গ্রেফতার করে পুলিশ। তবে তার আগে আরেকজনের কথা বলতে হবে। জসিমউদ্দিন নামের একজন লোক ছিল আসাদুলের খুব ঘনিষ্ঠ। সে সময় জসিমই ছিল আসাদুলের ডান হাত। শিবপুরের বাজারে জসিমউদ্দিনের একটি বাদ্যযন্ত্রের দোকান ছিল। সেই দোকানেরই কর্মচারী ছিলেন রমজান আলী। রমজান আলীর প্রতি সবার আগে সন্দেহ হয় পুলিশের, কারণ আসাদুলের সাথে যারা মিশত তাদের মধ্যে রমজান আলীও একজন। বেশিরভাগ সময় জসিমউদ্দিনের সেই বাদ্যযন্ত্রের দোকানে বসে তারা আড্ডা দিত। গ্রেফতার করার পর সে পুলিশকে জানায় যে সে নার্গিসের ব্যাপারে কিছুই জানে না। পরে পুলিশের চাপে পড়ে সে কিছু তথ্য পুলিশকে দেয়, আর তখনই প্রাথমিকভাবে বেশ অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের কাছে চলে আসে। সে জানায় অনেক বছর আগে আসাদুজ্জামান তাকে নিয়ে যায় জসিমউদ্দিনের সেই বাদ্যযন্ত্রের দোকানে। দোকানে নিয়ে গিয়ে তাকে মাটি খুঁড়ে দিতে বলে। সেও কথা মতো তাই করে। পরে সে দেখে আসাদুর সহ আরো কয়েকজন সেই গর্তে কিছু চাপা দিচ্ছে। পুরো ব্যাপারটা সে জানতে চাইলে আসাদুর তাকে হুমকি দিয়ে দেয়। তাকে বলে এই ঘটনা সে যেন কাউকে না বলে, তাকে মুখ খুলতে না করে দেয় আসাদুর। আর এও বলে দেয় যে সে যদি মুখ খুলে তাহলে তাকে মেরে ফেলা হবে। পুলিশের কাছে রমজান আলীর দেওয়া এই তথ্য ছাড়া আর কোনো তথ্যই ছিল না। তাই পুলিশ ঠিক করে শিবপুরের এই বাদ্যযন্ত্রের দোকানে মাটি খুঁড়ে দেখা। পুলিশ আর অপেক্ষা করে না, দ্রুত চলে যায় সেই বাদ্যযন্ত্রের দোকানে। তখন সে দোকানে তেমন বেচাকেনা হতো না দেখে দোকানটা বন্ধ ছিল। পুলিশ রমজান আলীর তথ্যের ভিত্তিতে দোকানের ফ্লোরের মাটি খুঁড়ে। তখন সেই জায়গায় উপস্থিত ছিল ফারজানা এবং ফারজানার ফুপাতো বোন মিলি। আর সেই মাটি খুঁড়ে পাওয়া যায় অল্প কিছু সংখ্যক হার। অনেক বছর আগে হয় কোনো কাপড়ের অংশ পাওয়া যায় না, তবে মাটি খুঁড়ে পাওয়া যায় চুল এবং নার্গিসের কানের দুল। মায়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে ফারজানা। মায়ের এই পরিণতির কথা ভাবতেও পারেননি সে। মাটি খুঁড়ে পাওয়া হারগুলোর যে নার্গিসের সে বিষয়ে নিশ্চিত হতে পুলিশ নার্গিসের ডিএনএ টেস্ট করে। হাড়ের পরিমাণ এতই কম ছিল যে ডাক্তার শুধু সেই হাড়গুলোকেই প্রথমে মানুষের হাড় বলে শনাক্ত করে। প্রথম ডিএনএ টেস্টে তেমন কিছুই জানা যায়নি। পরে অবশ্য দ্বিতীয়বার ডিএনএ টেস্ট করা হয় এবং তখনই প্রমাণিত হয় যে হাড়গুলো ছিল নার্গিসের। এরই মধ্যে পুলিশ আরো কিছু তথ্য পায়। 11 বছর আগে নার্গিসকে হত্যা করে এখানে মাটি চাপা দিলেও পরে তার দেহের কিছু অংশ অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। নার্গিসের দ্বিতীয় সামনে আসাদুল ছিল খুব ধুরন্ধর প্রকৃতির লোক। নার্গিসের মৃতদেহ বাদ্যযন্ত্রের দোকানে মাটি চাপা দেওয়ার পর সে চিন্তা করে যদি কখনো এই ব্যাপারে মামলা হয় তখন সে খুব সহজে ধরা পড়ে যাবে। তাই খুব বুদ্ধি খাটিয়ে আবারও ওই জায়গায় মাটি খুঁড়ে নার্গিসের যে হাড়গুলো ছিল তার বেশিরভাগ অংশ সরিয়ে নেয়। আর এই কাজটি করায় সে তার বিশ্বস্ত কিছু মানুষকে দিয়ে। পুলিশ স্পষ্ট বুঝতে পারে আসাদুল বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সে সব হাড়গুলো সরাতে পারে। কথায় আছে অপরাধী যত বড়ই অপরাধ করুক না কেন কোনো না কোনো চিহ্ন সে ফেলে যাবে। অবশেষে পুলিশের চাপে পড়ে অপরাধীদের কয়েকজন সব স্বীকার করে এবং সে রাতের ঘটনা অর্থাৎ যে রাতে নার্গিসকে খুন করা হয়েছিল সে রাতের কথা সব খুলে বলে। 1997 সালের দিকে আসাদ ঠিক করে নার্গিসকে সে আর বাঁচতে দেবে না। নার্গিসের জন্য তার অনেক বিপদ হয়ে যেতে পারে। সে খুব ঠান্ডা মাথায় নার্গিসকে মারার পরিকল্পনা করে। তারপর একদিন খুব গভীর রাতে অন্য একজন লোককে দিয়ে সে নার্গিসকে ডেকে পাঠায়। নার্গিস প্রতিদিন আসতে না চাইলেও তাকে বলা হয় আসাদের বিপদে পড়েছে তাই তাকে ডাকছে।
নার্গিস সেই কথা বিশ্বাস করে ঘর থেকে বের হয়। তারপর নার্গিসকে নিয়ে যাওয়া হয় ঝোপঝাড়ের মধ্যে। তারপর আসাদুল এবং তার লোকেরা ওখানে নার্গিসের উপর আক্রমণ করে। নার্গিস নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। এতগুলো লোকের সাথে সে পেরে ওঠে না। তাকে সেখানে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। তারপর তার মৃতদেহকে পলিথিনে ভরে নিয়ে যাওয়া হয় সে বাদ্যযন্ত্রের দোকানে। তারপর সেখানে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয় নার্গিসের মৃতদেহটিকে। মায়ের খুনির বিচার চায় ফাজলা, কিন্তু নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে বার বার পালিয়ে যায় আসাদুল। পুলিশ অনেক চেষ্টা করে আটক করতে পারে না আসাদুলকে। প্রায় অনেকদিন পরে যখন আসাদুলকে আটক করা হয় তখন সে হাইকোর্ট থেকে জামিন নেয়। এছাড়া আসাদুল ক্ষমতা ব্যবহার করে বেঁচে যেতে থাকে। একটা পর্যায়ে গিয়ে পরিবারের চাপে পড়ে মামলাটা এই পর্যন্তই নিষ্পত্তি করা হয়। ফারজানা একটা পর্যায়ে গিয়ে আর আসাদুলের শাস্তি চায়নি। ফারজানা শুধু তার মায়ের খবর জানতে চেয়েছিল। সে জানতে চেয়েছিল তার মা কোথায় আছে, কেমন আছে। 11 বছর পর সে জানতে পেরেছে মায়ের সাথে তার দেখা না মিললেও দেখা মিলেছে মায়ের দেহের অল্প কিছু হাড়গোড়ের সঙ্গে। মায়ের এই অবস্থা থেকে বেশ কিছুদিন খুব অসুস্থ ছিল ফারজানা। ঠিক মতো কারোর সাথে কথা বলতো না সে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেক দিন সময় লেগেছে ফারজানার। অনেকদিন পর আসাদুজ্জামান এসে ক্ষমা চেয়েছিল ফারজানার কাছে। তার কাছ থেকে তার মাকে কেড়ে নেওয়ার জন্য ক্ষমা চেয়েছিল। ক্ষমা চেয়েছিল তার মাকে হত্যা করার জন্য। কিন্তু ক্ষমা কি করেছিল ফারজানা? এমন অপরাধীদের কি কখনো ক্ষমা করা যায়, যে অপরাধের জন্য ছোটবেলায় সে তার মার কাছে থাকতে পারেনি, যার জন্য তার বাবা মায়ের গোছানোর সংসার ধ্বংস হয়ে গিয়েছিল? যে অপরাধী নিজে হাতে খুন করেছে তার মাকে, সে অপরাধীকে ক্ষমা করা যায় না। হয়তো ফারজানার বিচার চায়নি, কিন্তু মন থেকে সে কখনোই মাফ করতে পারেনি আসাদুলকে। এভাবেই পার পেয়ে যায় অপরাধীরা। কখনো কখনো কারো শাস্তি হয়, আবার কখনো আসাদুলের মতন লোকেদের কোনো শাস্তি হয় না। ফারজানার একটাই কথা, আসাদুলের শাস্তি হলে তো সে আর তার মাকে খুঁজে পাবে না। এরপর অনেক বছর কেটে গেছে, বয়সে বেড়েছে ফারজানা, কিন্তু এখনো অন্য অনেক মানুষের ভিড়ে সে তার মাকে খুঁজে। কখনো বা রাস্তায় চলতে গিয়ে চোখে পড়ে কোনো মা তার ছোট সন্তানকে আদর করছে, সেদিকে তাকিয়ে থাকে ফারজানা। মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা, স্পষ্ট নয়, অস্পষ্ট ভাবে চোখের সামনে চলে আসে সেই দিনগুলো, যে দিনগুলোতে সে মাকে কাছে পেয়েছিল। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় ফারজানা। হয়তো এভাবে আগের স্মৃতি চারণ করে কল্পনায় মায়ের কথা ভেবে কাটিয়ে দিতে হবে ফারজানার বাকি জীবন। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশায় আপনারা বেস্ট অফ এক্স ফাইলস, অর্থাৎ গত বছরে যতগুলো ভালো এক্স ফাইলস আপনাদেরকে আমরা শুনিয়েছি সেগুলো আবার নতুন করে শোনালাম। আর এবিসি 10 বছরে পা দিয়েছি, যেটা শুরুতেই বলেছি, আপনাদের ভালোবাসার কারণে আমরা আজকে 10-এ পা দিয়েছি। এবং আপনারা দোয়া করবেন আমাদের জন্য, 10 না, এবিসি যেন হাজার হাজার বছর টিকে থাকে। হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু এবিসি রেডিও যেন থাকে সেই কামনা করবেন। আমিও সেই শুভকামনা করি এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় দিচ্ছি। Exclusively on FusionBD.com.